This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, শুরু হলো ভালোবাসার বাংলাদেশ। এবং বেশ অনেকদিন পর মাঝখানে একটি এপিসোড হয়নি, গত বৃহস্পতিবারে ঈদ আমে যে ছিলাম আমরা, সো ঈদের পরে নতুন এই ভালোবাসার বাংলাদেশে সবাইকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতো আমাদের ভীষণ পছন্দের হিল্লোল ভাই আর চুমকি আপু। হিল্লোল ভাই সালাম আলাইকুম এবং ঈদ মোবারক।
ঈদ মোবারক জুয়েল।
চুমকি আপু ঈদ মোবারক।
ঈদ মোবারক।
দুজনের কাছ থেকে কিন্তু সেলামিটা আমি এখনো পাইনি। সো আজকে যেহেতু শোয়ের আগে আমরা অনেক ব্যস্ত ছিলাম, মানে এটা কোন নিয়ম নেই এটা, আসলে আমরা পরে এই বিষয়ে আলোচনা করবো। ঈদ কেমন কেটেছে চুমকি?
খুব ভালো, খুবই অলস ঈদ কেটেছে আমার।
হিল্লোল ভাইয়ের কোরবানির গরু আমরা দেখেছি তার ফ্যান পেজে, তার ফেসবুকে। সো আপনার ঈদ নিশ্চয়ই অনেক ব্যস্ততা কেটেছে?
না, আমার বেসিক্যালি রেস্ট নিয়েছি ঈদের সময়। চুমকি আপার অবশ্য বিদেশ একটা ভ্যাকেশন করে আসছে,
তার মানে দারুণ ছিল চুমকি আপার।
সাংঘাতিক
সাংঘাতিক, নিজে যেতে পারে নাই তো।
সো সব মিলিয়ে আমাদের সবারই ঈদ খুব ভালো গেছে। গত ঈদে যেমনটি ছিল অনেক সড়ক দুর্ঘটনা,
অনেক
রেস্ট নেওয়া যায় এবং ঘুরে ফিরে বেড়ানো যায়, সো এটা করেছেন। সো আজকের ভালোবাসা বানাচ্ছি সবাইকে স্বাগত, আমি জুয়েল আপনার সঙ্গে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমরা আমাদের ফ্যান পেজে ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে DFM 90.4, সেখানে আমরা আমাদের আজকের শো এর আপডেটস কিন্তু আমরা পোস্ট করেছি যে আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে কে থাকছেন, কার ভালোবাসার গল্প আজকে আমরা শুনব। আজকে আমাদের সঙ্গে থাকছেন ঋতু, যার পুরো নাম রাজিয়া সুলতানা ঋতু। ঋতুর ভালোবাসার গল্প আজকে আমরা শুনবো আমাদের এই আজকের ভালোবাসার বাংলাদেশে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শুরুতে জানিয়ে দিই আমাদেরকে SMS পাঠাবার নিয়মটি। SMS এর শুরুতেই লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আপনার মেসেজটি লিখে সেন্ড করুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। এছাড়াও আপনি আমাদের ফ্যান পেজে লিখতে পারেন, DFM 90.4 লিখলেই পেয়ে যাবেন আমাদের ঢাকা FM এর যে ফ্যান পেজটি সেটাই। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে, সে আপনার গল্পটি শেয়ার করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যান পেজে আমাদেরকে SMS পাঠিয়ে, SMS এর বিস্তারিত লিখে। এছাড়াও আমাদের অফিসে এসে যোগাযোগ করলেই হয়ে যাবে, খুবই সহজ। আমাদের অফিসের ঠিকানা গুলশান 1, নাভানা টাওয়ার, 15th ফ্লোর। সো এই ছিল এখনকার মতো মানে সবশেষ খবরাখবর। আমরা আজকের অতিথির কাছে চলে যাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঋতু। ঋতু আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে এসেছেন?
আমি ঢাকা থেকে আটি থেকে আসছি, এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর পরে আটি বাজার থেকে।
আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা আজকে ঋতুর গল্প শুনবো। চুমকি আপু আমরা তো হালকা একটু শুনেছি।
হ্যাঁ, আমরা ঋতুর গল্প শুনে তারপর আমরা বসেছি। ঋতু, আমাদের মনে হয় আপনার গল্পে চলে যাওয়া উচিত। আপনার বেড়ে ওঠা, আপনারা ক ভাই বোন, কিভাবে আপনার ছোটবেলাটা কেটেছে, চলেন আপনার ছোটবেলা দিয়ে আমরা শুরু করি গল্প।
আমার ছোটবেলা হচ্ছে দেশের বাড়িতে, হোম ডিস্ট্রিক্ট মায়ুনসিন, মায়ুনসিন কাটিয়েছি। আমরা এক ভাই এক বোন, আমার বাবা নাই, আমার মার হাত ধরেই আমরা বড় হওয়া। তারপর মাকে নিয়েই আবার ঢাকায় আসা। আমার মা একজন গার্মেন্টস এর APM ছিলেন, তো সেখান থেকে সে আমাদের বাড়িতে মামার বাড়িতে রেখে লেখাপড়া করিয়েছিল, ওখানে থেকে লেখাপড়া করতাম। তারপর এক সময় দেখা যাচ্ছে যখন মামাদের ভালো লাগলো না, থাকা পছন্দ হলো না, তখন মা ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসলে ঢাকা থেকে পড়ালেখা করা। তারপরে মাঝখানে যখন,
আচ্ছা কত বছর বয়সে আপনার বাবা মারা গেছে?
আমরা খুব ছোট থাকতে,
মানে ছোট মানে তখন আপনার বয়স কত ছিল? আপনার ভাইয়ের বয়স
আমার ভাই হচ্ছে এক দেড় বছর এরকম হবে, আমি আড়াই তিন বছর এরকম, মানে আমরা দুই ভাই বোন দুই আড়াই বছরের ছোট ডিফারেন্স বয়স।
এই বয়সে আপনার বাবা মারা গেছে?
হ্যাঁ জি।
তার আগে কি আপনার মা কোনো কাজ করতেন?
হ্যাঁ, তার আগে আমার মা হচ্ছে গার্মেন্টসের এপিএম ছিল
ময়মনসিংহে।
না না, ঢাকাতেই।
ঢাকাতেই
জি। তো ঢাকায় ওখানে চাকরি করতে পারে, আব্বা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে পাঠাই দিল।
তখন আপনারাও ঢাকাতে ছিলেন?
হ্যাঁ, তখন আমার পুরো ফ্যামিলি ঢাকাতে ছিলাম।
আচ্ছা।
পরে আব্বা মারা যাওয়ার পরে মা একা সবকিছু এক হাতে সামলাতে পারছিল না, বিদায় আমাদেরকে বাড়িতে রেখে আসে।
ওই ছোট বয়সেই আপনার মামার বাসায়?
জি জি জি, আমার মামাদের বাড়িতে রেখে আসে, ওখান থেকেই আমাদের।
আপনাদের ওই বয়সে টেক কেয়ার কে করতো?
আমার নানা নানু।
আচ্ছা। তারপরে কত বছর বয়সে আবার মায়ের কাছে ব্যাক করেন?
আবার যখন ক্লাস ফাইভে পড়ি তখন দেখা যাচ্ছে মামারা পছন্দ করতেছে না, রাখতে চাচ্ছে না। ক্লাস ফাইভে পড়ি তখন আবার মার কাছে চলে আসি, তারপর আবার ঢাকায় এসে ভর্তি হই, ওখান থেকে আবার পড়াশোনা।
তখন ঢাকায় কোথায় থাকতেন?
তখন ঢাকায় মিরপুর থাকতাম।
মিরপুরেই আপনার মা চাকরি করতেন?
হ্যাঁ হ্যাঁ, মিরপুর দশে সি ব্লকে।
আচ্ছা। তো ওইখানে ক্লাস ফাইভে এসে ভর্তি হলো?
হ্যাঁ, ওখানে ক্লাস ফাইভে ভর্তি হলাম। আলী হোসেন স্কুল একটা নামী স্কুল ছিল, ওখানে ভর্তি হলাম। তারপরে 2010 যখন আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই ফ্যামিলিগত প্রবলেমের জন্য।
কিরকম প্রবলেম?
মানে মা চাকরি করতে পারতো না, তারপরে হচ্ছে ভাই
কেন চাকরি করতে পারতো না?
চাকরি করতে পারতো না, দেখা যাচ্ছে ভাইটা, ভাই তো ছোট ছিল, ভাইটা খুব একটু অন্য টাইপ ছিল, দুষ্ট টাইপ ছিল। তো ভাইকে টেক কেয়ার করা, আমাকে টেক কেয়ার করা, এগুলো করতে করতে দেখা যাচ্ছে মার সময় হতো না। কারণ এটা তো হচ্ছে একটা কোম্পানির চাকরি, টাইম মতো না গেলে তো চাকরি করা সম্ভব হতো না, তাই মা পারতো না। অনেক সময় মা কান্নাকাটি করতো, এসে আমাদেরকে বুঝাতো, তারপরে দেখা যাচ্ছে আমরা বুঝতে পেরেও বুঝার চেষ্টা করতাম না, সবকিছু মানে মনে করতাম
বয়স কম ছিল সেই কারণে
সবকিছু মনে করতাম আমরা ইজি ভাবে চলতে।
কিন্তু তখন আপনাদের সংসার তাহলে কিভাবে চলতো?
তখন ওই যে মাছ চাকরি করতে কিছু টাকা ব্যাংকে ছিল, ওগুলি দিয়ে চলতো। পরে নানা বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করছিল, ওগুলি দিয়ে চলতো। এরকম করে বড় হলো, তারপর আর কি আমার জীবনে।
এই যে আপনার মায়ের চাকরি না করা, তারপরে হলো আপনাদের বেড়ে ওঠা, তো সেই সময়টা আপনাদের দিনগুলো খুব ভালো ছিল? আপনাদের দুই ভাই বোনের ছোটবেলাটা খুব ভালো ছিল কি?
হ্যাঁ, ছোটবেলাটা খুব ভালো ছিল। যখন পরে নেক্সট মার বিয়ে হয়ে গেল তখন থেকে আমাদের প্রবলেম হয়ে গেল।
আচ্ছা।
নেক্সট মায়ের বিয়ে হয়ে গেল মানে
মা পরে বিয়ে করলো?
কবে নাগাদ?
এটা হচ্ছে আমরা যখন ক্লাস এইট টেন নাইনে পড়ি তখন তখন থেকে আর কি এদের জন্য পড়ালেখা আমার হলো না, কারণ মা নিজে চলতে পারতেছিল না।
আচ্ছা।
এর জন্য পরে মা বিয়ে করলো, মা বিয়ে করার পর থেকে আমাদের প্রবলেমের সংসার প্রবলেমটা আরো বেশি বেড়ে গেল।
মায়ের যখন বিয়ে হলো তখন আপনারা কোথায় থাকতেন?
তখন আমরা মিরপুরে থাকতাম।
মানে ওই বাবার সাথেই কি থাকতেন?
না, বিয়ে হওয়ার পরে তো মা আটিতে চলে আসলো, তো আমরা তখন এমনিতে মিরপুর থাকতাম। পর আমরা দুই
মিরপুরে কার কাছে থাকতাম?
মিরপুরে ওখানে আমার মামারা থাকতো, মামাদের কাছেই থাকতাম।
দূর সম্পর্কের মামা না আপন?
না, আমার আপন মামা ওখানে থাকে।
আচ্ছা আচ্ছা। আর আপনার মা আপনার বাবার সাথে চলে আসলো আটিতে? আচ্ছা। তারপর?
তারপর চলে আসার পরেই পরে তারপর থেকে আমি একটু ডান্স শিখলাম, আমার এক ফ্রেন্ডের রেফারেন্সে ডান্স শিখে ডান্স করলাম।
ডান্স কতদিন শিখছেন? কতদিন?
প্রায় এক বছর মতো শিখছি।
সেটা কি মামাদের ইচ্ছে?
না না, আমার ফ্যামিলিগত থেকে কারো ইচ্ছা ছিল না, কারণ এগুলো কেউ পছন্দ করতো না তারা।
আপনি তো অনেক ধরনের প্রফেশন আছে, সব বাদ দিয়ে কেন ডান্সের প্রতি দুর্বল হলেন?
কারণ আমার তো শিক্ষা যোগ্যতা কম, আমি মানে কি করব, এর জন্য ভাবলাম যে ডান্সটা আমি শিখিনি, ডান্সটা শিখলে দেখা যাচ্ছে আমি যদি ডান্সটা ভালো করতে পারি হয়তো ভালো কিছু করতে পারবো।
এটা কি কেউ আপনাকে মানে বুদ্ধি দিছিল নাকি আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন?
না, এটা আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছি।
আপনি যে শিক্ষার কথা বললেন, তো শিক্ষা একটু কম থাকলে তো আপনি বিভিন্ন দোকানে দেখা যায় সেলসে কাজ করা যায় বা
গার্মেন্টসে যাওয়া যায়
ছোট ছোট।
আর আপনি তো চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত ইয়ার আন্ডারেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারতেন চাকরি করার পাশাপাশি?
হ্যাঁ, সেটা পারতাম, কিন্তু সেটা করি নাই, কারণ তখন দেখা যাচ্ছে ওগুলো নেই, মানে মনের ভিতরে যে ওইটা ডুবছে যে আমি ডান্স করব, ডান্স শিখবো, অনেক বড় হব।
মানে কিসের মাধ্যমে এই আগ্রহটা আপনার মধ্যে আসলো?
এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, ও মডেলিং করতো, এখনো করতেছে, অর ডিফারেন্সে আমি ডান্স শিখি।
মানে ওকে দেখে আপনার মনে হলো যে আমি একটু নাচ করি, মডেলিং করি?
হ্যাঁ।
এইদিকে আপনার কাজ করতে আগ্রহ হলো? ততদিনে তো মায়ের বিয়ে হয়ে গেছে, অন্য বাবার সঙ্গে মা আলাদা থাকেন।
আপনার ভাই তখন কি করে?
আমার ভাই তখন হচ্ছে জার্মান টেকনিক্যাল থেকে মোটর মেকানিক্সের কাজ শিখতেছিল।
আচ্ছা আচ্ছা, তারপর ডান্স শিখলেন?
হ্যাঁ,
এক বছর।
হ্যাঁ,
তারপর
কি ধরনের নাচ শিখলেন আপনি এবং কোথায়?
ওয়েস্টার্ন ডান্স ক্লাসিক শিখিনি, ওয়েস্টার্ন শিখেছি। এটা হচ্ছে আপনার
ওই যে বিভিন্ন মগবাজার, বিভিন্ন হিন্দি গানের সঙ্গে যে নাচগুলো,
মিরপুর থেকে মগবাজার,
মগবাজার শিখলাম, মগবাজার।
আমার যেটা মনে হচ্ছে মূলত আপনার ওই বয়সে নিজেকে একটু স্টার হওয়ার একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে মনে হয়েছিল।
হ্যাঁ ছিল, এটা ছিল। আর ইচ্ছে ছিল যে আমি মিডিয়াতে কাজ করবো, কিন্তু এরকম সুযোগ হয়নি কাজ করার মতো, মানে ওরকম হেল্প কেউ করেনি, দেখে করতে পারিনি। তো শুধু ডান্সটাই শিখেছি, ডান্সটাই করতাম মাঝে মাঝে।
তা আপনার কি মনে হয়েছিল যে ডান্স শিখলে বা ইয়ে শিখলে মিডিয়াতে কাজ করা সম্ভব?
আমার আমার মনে হতো, কিন্তু আসলে তো এটা হলো না।
আচ্ছা, তারপরে
না, কিন্তু মিরপুর থেকে উনি যে মগবাজার আসতো, এই খরচটা,
এটা বাসে যাওয়া আসা করা,
সেটা
মানে মামারা সাপোর্ট করত?
দেখা যাচ্ছে অনেক সময় আম্মুর কাছ থেকে কান্নাকাটি করতাম, টাকা নিতাম, আম্মু টাকা দিত।
এগুলো হুজুগ যদি উঠে তখন এই টাকা আসলে ভূতে জোগায়
না। তারপরও যেটা হয়েছে সেটা হলো যে উনার ভালো বাসা বা ভালো লাগার কারণে উনি ওনার মায়ের ওই যে বললো কান্নাকাটি করে টাকা ইয়ে করতাম, অ্যারেঞ্জ করতাম, মানে এক ধরনের কিন্তু মাকে সে ওই টাকা দিতে বাধ্য করছে। তারপরেও আপনি শিখছেন, আপনার শখ মিটছে?
হ্যাঁ, তারপর আমি ডান্স শিখছি।
আচ্ছা, তারপরে?
তারপর ডান্স শিখে ডান্স করতেছি অলরেডি, কয়েকটা শো করলাম। এটা হচ্ছে আপনার ঢাকার বাইরে করেছি, ঢাকাও, ঢাকাতে করেছি, ঢাকা
৩২
গ্রুপের ভিতরে ছিলাম। আর হচ্ছে ঢাকার বাইরে সিরাজগঞ্জে শো করতে যেয়ে আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে। ঢাকায়
বা সিরাজগঞ্জের ঘটনা একটু পরে আসি। ঢাকায় বা ঢাকার বাইরে যে শো গুলো করতেন, ঢাকায় কোথায় কোথায় কি ধরনের শো করতেন?
ঢাকা হইতেছে আপনার বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে, তারপরে আপনার ওই পয়লা বৈশাখে শো গুলো, এই শো গুলো করা হতো।
পয়লা বৈশাখের
পয়লা
বৈশাখে তো রমনা বটমূলে এক ধরনের শো হয়,
রমনা বটমূলে হয়, তারপর আপনার গাজীপুরে হয়, পরে আবার ওই যে কেরানীগঞ্জ আছে ওখানে শো হয়, মানে জায়গায় জায়গায় বৈশাখের অনুষ্ঠানে শো হয়, সেখানে আর কি যেতাম।
আচ্ছা, এই যে
সেগুলোতে কি আপনি ইনকাম
করতেন? হ্যাঁ, ইনকাম হতো।
কিরকম ইনকাম করতেন?
তারা একটা শুতে গেলে দেখা যাচ্ছে ২০০০-৩০০০ টাকা পেমেন্ট, এরকম পেমেন্ট দিত।
এরকম মাসে কটা শো করতে পারতেন?
মাসে আপনার ৫-৬টা শো করতে পারতাম প্রথম অবস্থায়।
বাহ, তাহলে তো আপনার চলার মতো ইনকাম হয়ে যেত।
হ্যাঁ,
তারপর প্রথমে ৫-৬টা, তারপরে
তারপর আস্তে আস্তে আরো বেড়ে গেল, পরিচয় হলো, সবার সাথে কথা হলো। একটা শো করতে গেলে দেখা যাচ্ছে ওখানে আরেকটা পরিচয় হলো, ওখান থেকে এইভাবে আর কি আস্তে আস্তে।
আচ্ছা, এই শো গুলা আপনি যে শোর কথা বলছেন, এই শো গুলা কি আমরা রেগুলার টেলিভিশনে যে ধরনের শো দেখি এগুলো কি ঠিক ওই রকমেরই শো?
হ্যাঁ, ওরকমই শো হয়, কিন্তু এটা এখানে তো কোন ক্যামেরা থাকে না, কোনো কিছু থাকে, শুধু অডিয়েন্স দেখে, দর্শক সরাসরি,
মানে ওই ধরনের গানগুলোর সাথে।
আচ্ছা
আচ্ছা, এই যে নিজে ইনকাম করা শুরু করলেন, তখনও কি আপনি আপনার মামাদের সাথেই থাকতেন?
না, তখন কারোর সাথে থাকতাম না, তখন আমার ছোট ভাই, আমি, আমরা দুজনেই থাকার চেষ্টা করতাম বেশিরভাগ।
থাকার চেষ্টা করতাম মানে?
মানে থাকার চেষ্টা করতাম, কারণ এর জন্য যে মামারা রাগারাগি।
না, থাকার চেষ্টা করতাম মানে আলাদা বাসা নিয়ে নিয়েছিলেন নাকি?
না, নেই নাই, নেওয়ার চেষ্টা করতাম, কারণ তারা রাগারাগি করতো।
মামার বাসায় থেকেই চেষ্টা করছিলেন তখন?
পরে আবার আম্মুকে নিয়ে আসলাম, আম্মুকে কিছুদিন আমাদের সাথে রাখলাম যে আম্মু থাকো এইভাবে। পরে আম্মু বললো যে এইভাবে তো থাকা যায় না, দেখো কারণ আমারও তো একটা জীবন, কারণ তোমরা যদি এরকম করো কিভাবে কি হয়। আবার আম্মু চলে গেল আম্মুর বাড়িতে, তারপর আমরা দুই বোন থাকতাম। থাকার পরে আমার ভাই, ছোট ভাই আমার আগে বিয়ে করলো কিছুদিন আগে।
তো আপনার ছোট ভাই কি করতো?
জার্মান টেকনিক্যাল থেকে মোটর মেকানিক্সের কাজ শিখছে, ইঞ্জিনিয়ার।
আচ্ছা, কাজ শিখে তারপরে কি উনি?
হ্যাঁ, উনি বিয়ে করলো,
মানে কাজ শিখে বিয়ে করলো,
কাজ শিখে আর পরে বিয়ে করেছে।
আচ্ছা, তার নিজের কি কোনো ইয়ে ছিল, মানে মেকানিকের দোকান ছিল নাকি সে কারো আন্ডারে চাকরি করতো?
না, সে আন্ডারে চাকরি করতো।
আচ্ছা, তারপরেও কি আপনারা আলাদা বাসা নিতে পারেন নাই?
না তারপর নিতে পারি নাই, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক রকম অনেকে কথা বলে, এর জন্য ভয়ে আলাদা বাসা নিতে পারতাম না।
আচ্ছা, তা আপনি কি আপনার মামা সংসারে খরচ দেওয়া শুরু করলেন?
খরচ তাদেরকে খরচ দিতে হতো না, দেখা যাচ্ছে নিজেরটা যেটা নিজের প্রয়োজনে কিছু ড্রেস আপ কিনতে হতো, তারপর নিজেদের মেকআপ নিতে হতো, এগুলো তো সব নিজেদের নিতে হতো, এর জন্য দেখা যাচ্ছে টাকাগুলো আমার টাকাগুলো আমার পিছনে চলে যেত। কিন্তু তখন যখন মামারা মামাদের এখান থেকে বের করে দিল, তারপরে আলাদা থাকলাম, আলাদা থেকে আলাদা শুরু করি।
মামারা বের করে দিল শুধু আপনি নাচছেন এইভাবে, তারা এটা পছন্দ করতেন,
পছন্দ করেন?
তারা আসলে কি চাইতেন, যে আপনি পড়ালেখা করবেন এরকম কিছু?
তারা চাইতো যে লেখাপড়া করি, হয়তো নয়তো ভালো দেখে বিয়ে দিয়ে দিবে, সংসার করব। কারণ আমাদের ফ্যামিলিতে
আপনি যখন এই যে নাচ শুরু করলেন তখন আপনার বয়স কত ছিল?
তখন বয়স 18-19 হতে পারে এরকম।
আচ্ছা, 18-19।
আমি একটা কথা একটু জিজ্ঞেস করি, যে এখন আপনার কি মনে হয় যে যে সময়টায় আপনি পড়ালেখা করতে পারেননি বলছেন, সেই সময়টায় আসলে আপনার পড়ালেখা করতে খুব একটা ইচ্ছা হয়নি?
ইচ্ছে ছিল, ইচ্ছে থাকার কারণে সুযোগ ছিল না।
না, কিন্তু আপনি কিন্তু এক জায়গায় বলেছেন যে আপনার নাচে আগ্রহ।
হ্যাঁ, নাচে প্রচুর আগ্রহ ছিল, কিন্তু লেখাপড়ার ইচ্ছেটা থাকা সত্ত্বেও সুযোগ ছিল না।
কেন সুযোগ, মানে আপনি বলতে চাচ্ছেন খরচ চালানোর মতো কেউ ছিল না?
ছিল না। হ্যাঁ,
পরে যখন আপনি আবার ইনকাম করা শুরু করলেন, তখন কি চাইলে আপনি আবার পড়াটা শুরু করতে পারতেন না? আপনার কি মনে হয় না পড়াটা আপনার জন্য জরুরি ছিল?
হ্যাঁ, জরুরি ছিল, কিন্তু তখন ভাবলাম যে দেখা যাচ্ছে এটার পাশাপাশি দুইটা যদি আমি না করতে পারি।
আবার আমি যদি বলি যে মামারা বিয়ে দিতে চাইলো বা চাইতো, মামাদের পছন্দের কোন এস্টাবলিশ ছেলের সাথে বিয়ে করলে আপনি খুব ভালো থাকতেন, তখন কি এটা মনে হয়নি আপনার যে আপনার এত কষ্ট করার থেকে বিয়ে করে সংসারে হয়ে যাওয়াটা বেটার?
হ্যাঁ, সেটা ভালো হতো, কারণ
এখন মনে হচ্ছে,
তখন অবশ্যই মনে হচ্ছে যে আমার মামাদের কথাটাই ঠিক ছিল,
কারণ ওনার ভেতরে স্টার হওয়ার একটা সুপ্ত বাসনা।
এটা আসলে মানুষ তো, মানুষের তো স্বপ্ন কাজ করে, ওই স্বপ্নটাই সে আসলে মানে চেষ্টা করে যায় যে তার স্বপ্নটা সার্থক হোক, সেইটাই আমাদের গেস্টের মধ্যে হয়েছে, সে তার ওই স্বপ্নকে সফল করার জন্যই চেষ্টা করছিল।
আচ্ছা, তো তারপরে এই ডান্সের পারফরমেন্স করতে করতে আপনার
কত বছর যাবৎ উনি পারফরমেন্সটা করছেন?
ওই জায়গাতেই আমি যেতে চাচ্ছি, যে পারফরমেন্সটা করতে করতে আসলে আপনার কি রকম অবস্থান তৈরি হলো?
অবস্থান এক সময় ভালো তৈরি হয়ে গেল, প্রায় এক বছর এটার সাথে জড়িত ছিলাম। তারপর যখন আমি
এক বছরে প্রতি মাসে আপনি 6-7-8টা
হ্যাঁ এরকম শো করতে পারতাম, দেখা যাচ্ছে অনেক সময় এর থেকে বেশি হতো। তো তারপরে যখন আমার এই শো করার পরে সিরাজগঞ্জ থেকে একটা অফার আসে।
আচ্ছা, না, সিরাজগঞ্জের গল্পে আমরা পড়ে যাচ্ছি, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে, এই যে আপনি ডান্স করতেন, এই যে কল শো গুলাতে যাইতেন, আছে না যে স্টেজ পারফরমেন্স দেখে কখনো কখনো কোনো কোনো মানুষ পছন্দ করে ফেলে, তা আপনার কি এরকম কোন মুহূর্ত আসছে যে আপনাকে কেউ প্রেম নিবেদন করে বসছে বা আপনার কারোর প্রতি দুর্বলতা আসছে?
হ্যাঁ, এরকম হয়েছিল।
আচ্ছা, তখন কি ভালো লাগতো নিশ্চয়ই?
হ্যাঁ, অবশ্যই ভালো লাগতো।
তারপরে তো মানে ছেলে কি আপনার যোগ্য মনে হয়নি?
যোগ্য মনে হয় না, হয়তো আমারই আমার নিজেকে তার যোগ্য মনে হতো না, কারণ দেখা যাচ্ছে সে অনেক হাই কোয়ালিটির ছিল, আমি তো শুধু একজন মাত্র ছোটখাটো একজন ডান্সার, যদি তার সাথে আমার রিলেশন হতো হয়তো দেখা যাচ্ছে সে রিলেশন কখনো টিকে থাকতো না।
কিন্তু ভালো লাগতো না?
হ্যাঁ, ভালো লাগতো।
আচ্ছা, ঢাকার বাইরে যে শো গুলো হতো সেই শো গুলো মানে কিরকম শো হতো, কোথায় হতো শো গুলো?
ঢাকার বাইরে বলতে আপনার বগুড়াতে শো হতো, তারপরে নওগাঁ, অনেক ডিস্ট্রিক্টে শো হতো, আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে শো হয়েছে, ওখানে করেছি। তারপর আপনার
মানে সেগুলো কি অডিটোরিয়ামে হতো না
বগুড়া, তারপরে আপনার এই চিটাগাং, এগুলোতে করা হয়েছে 4-5 দিন করে, এরকম হতো 4-5 দিন করে শুরু হতো।
কোথায় মানে অডিটোরিয়ামের ভিতরে হতো না বাইরে?
এটা হইতেছে ভিতরেই হতো।
আচ্ছা কি মেলা টেলা?
হ্যাঁ ওরকম একটা ইসের ভিতরেই।
আচ্ছা মেলার মধ্যে হতো?
হ্যাঁ হ্যাঁ, যাকে ভ্যারাইটি শো না বলে।
আচ্ছা ভ্যারাইটি শো যেটাকে বলে, মানে মেলার মধ্যে একটু রাতের দিকে,
হ্যাঁ সন্ধ্যার পরে,
সন্ধ্যার পরে শোটা শুরু হতো, সার্কাস টার্কাস দেখায় বা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তো কোথায় ছিলাম আমি তো হারিয়ে গেলাম, যে
ওই শো গুলো কোথায় করা হতো এবং কি ধরনের?
আচ্ছা তো এইভাবে আপনি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় শো করতেন, এবং আমরা যেটা বুঝতে পারলাম ফাইনালি যে আপনি যে ধরনের নাচের সঙ্গে ছিলেন সেটা আসলে মেলা কেন্দ্রিক, বিভিন্ন মেলা কেন্দ্রিক নাচই বেশি করতেন, এর বাইরেও হয়তো বা কিছু কিছু কাজ করতেন বিভিন্ন অকেশনে, বিভিন্ন গায়ে হলুদে গিয়ে আপনি একটা গ্রুপ মিলে কাজ করতেন। এই গ্রুপে সবাইকে আপনাদের মগবাজারের নাকি আশপাশে ছিল, মানে
আশেপাশে আছে
বিভিন্ন এরিয়া থেকে অনেকে, ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করতেন? আচ্ছা আচ্ছা, তো এভাবে কাজ করতে করতে বেশ ভালোই আয় রোজগার শুরু করেছেন। আর মায়ের সঙ্গে কি যোগাযোগ হতো?
হ্যাঁ মায়ের সঙ্গে যোগাযোগ হতো, মায়ের কাছে যেতাম।
মা কিছু বলতো না এভাবে আপনি যে নাচের জগতে চলে গেলেন?
আর মা তো, মা বলে কিছু করতে পারতো না তো, কারণ মার কথা তো শুনতাম না। মা বলতো যে এটা করা ঠিক হচ্ছে না, এটা করো না, কিন্তু তবু আমার ভালো লাগতো বিনয় আমি।
আচ্ছা আপনি একটু আগে বলছিলেন যে যেটা হিলো ভাই বলছিল যে ভ্যারাইটি শো, আপনি কি জানতেন যে ভ্যারাইটি শোটা আসলে কি ধরনের শো এবং এখানে কি ধরনের অনুষ্ঠান হয়ে থাকে?
ওখানে হচ্ছে প্রথম তো জানতাম না, তারপরে যখন গেলাম শো করলাম তারপরে পরে আর কি বুঝতে পারলাম।
কি বুঝতে পারলেন?
যে ওখানে হচ্ছে আপনার একটা মেলা, মেলা হয়, মেলার ভিতরে ভ্যারাইটি শো হয় সন্ধ্যা থেকে আপনার বারোটা পর্যন্ত, রাত বারোটা পর্যন্ত।
আচ্ছা আচ্ছা, গভীর রাতে এই ভ্যারাইটি শো গুলি হয়ে থাকে?
না না, সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত, বারোটার ভিতরে ক্লোজ হয়ে যায়।
আচ্ছা এই যে আপনি আপনার বেড়ে ওঠা মামার বাড়িতে, তারপরে আপনার মায়ের বিয়ে, তার আগে আপনাদের এক ধরনের স্ট্রাগল লাইফ, তারপরে মা বিয়ে করে চলে গেল, আপনারা আবার মামার বাসায়, এখন যখন আপনি ডান্স গ্রুপের সাথে মিশে গেলেন, এখানে নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব হয়েছিল কিছু?
হ্যাঁ কিছু বন্ধু বান্ধব হয়েছে।
তাহলে কি আগের লাইফ থেকে আপনার এই লাইফটা অনেক ভালো যাচ্ছিল এই বন্ধু বান্ধবদের সাথে?
না আমার আগের লাইফটা বেশি ভালো ছিল।
এই বন্ধু বান্ধবদের মাধ্যমে কি আপনি অনেক কষ্ট পেয়েছেন নাকি অনেক কিছু শেয়ার করে নিজের লাইফটাকে অনেক হালকা মনে হয়েছে?
তাদের কাছে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু তাদের কাছে শেয়ার করে তো মন হালকা হয় না, কিন্তু যে নিজে নিজে যখন ভাবি যে আগের লাইফটা ভালো ছিল, যখন মামাদের কাছে ছিলাম, মামারা কথা বলেছিল যে তারা যেভাবে চলতে বলছিল সেই চলাটাই নিশ্চয়ই ভালো ছিল, এই জীবনটা ভালো না। এই জীবনটা হচ্ছে একটা শিউলি ফুলের মতো, যেরকম সে রাতের আলোতে ফুটে উঠে ভোরের আলোতে ঝরে যায়, এরকম লাইফ আমি চাই না। কিন্তু এরকম লাইফ কেন যে হলো আমার ভাগ্যে সেটা আমি আসলে নিজে বলতে পারি না।
দুঃখজনক বুঝছেন ঋতু, সেটা হলো যে আপনি একটা টিমের সাথে একটা বছর, কিন্তু একটা টিমের সাথে মুভ করা অনেক লম্বা সময়, এরপরেও আপনার বন্ধুত্ব হলো না, এটা সত্যিই অনেক দুঃখজনক।
আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিয়ে আসি। আলাউদ্দিন তিনি লিখেছেন, আপনাদের সবাইকে শুনছি, আমার জন্য দোয়া করবেন, আমার সামনে অপারেশন। ওকে নিশ্চয়ই, ঈদের শুভেচ্ছা জানিয়ে অনেকে SMS পাঠিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সালাউদ্দিন SMS পাঠিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন জুয়েল নামে একজন বন্ধু, আফরিন নাইম। এরপরে চুমকিয়া বুকে লিখেছেন, ঈদ মোবারক, কেমন আছেন? মুন গোপালগঞ্জ থেকে। সো সবাইকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে লিখতে চাইলে যারা SMS পাঠাতে চান 16260 এই নাম্বারে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আমাদের আজকে অতিথির কাছে। আমরা শুনব আমাদের আজকে অতিথি, যার নাম ঋতু, তার একটি গল্প। অলরেডি আমরা শুনেছি, আমরা মূল গল্পে কিন্তু এখনো যাইনি। মূল গল্পটি শুনবার জন্য আমাদের কিছু কিছু ইনফরমেশন দরকার, যেগুলি আমরা আপনাদের সঙ্গে নিয়ে আমরা ঋতুর কাছ থেকে নিয়ে নিয়েছি। এরপরে আমরা আস্তে আস্তে মূল গল্পের দিকে অগ্রসর হব, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
ভালোবাসার বাংলাদেশ,
ভালোবাসার বাংলাদেশে আমরা শুনছিলাম ঋতুর গল্প। অনেকক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তারা শুনছিলেন ঋতুর জীবনের শুরুর দিকের কিছু ঘটনা, আসল গল্পে আমরা এখন আস্তে আস্তে ঢুকব। তার আগে আপনাদেরকে বলে নিই, আমাদেরকে SMS পাঠান ঋতু সম্পর্কে জানার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ঋতু সম্পর্কে, সেটা জানতে চাইলে আমাদেরকে SMS পাঠান 16260 এই নম্বরে। তো ঋতু, আমরা অনেকক্ষণ ধরেই শুনছিলাম আপনি সিরাজগঞ্জ যেতে চাচ্ছিলেন, তো আমরা একটু আটকে রাখছিলাম আপনাকে, সিরাজগঞ্জের গল্পে আমরা যাই, চলেন।
আসলে সিরাজগঞ্জ হচ্ছে আমার একটা শুতে যাওয়া, ওখানে ওখানে শুতে যাওয়ার জন্য আমাকে বলল আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল, যারা বললো যে ওখানে একটা শো হবে, তো ঋতু তুমি কি যেতে পারবা?
ফ্রেন্ড সার্কেল মানে কি, আপনারা যারা একসাথে
ডান্স করি? তো আমি বললাম কি হ্যাঁ যেতে পারবো, আমি তো ফ্রি আছি, যেতে পারবো, সমস্যা নাই। তো ওরা তারপর আমার ওখানে শুতে নিয়ে গেল, যার রেফারেন্সে একজন, ওখানে তো একজন যে মালিক থাকে, হ্যাঁ, যে ওখানে যার রেফারেন্সে যাই আমরা, ওখানে যাওয়ার পরে সে তার সাথে কথা বলা হয়, দেখা হয়। আর হচ্ছে শুতে প্রথম দিন যে শু করা হয় নাই, প্রথম দিন জাস্ট সবার সাথে পরিচিত হয়।
ওইটাও কি এরকম মেলাই ছিল?
না, ওটা মেলা ছিল না।
আচ্ছা,
এটা শুধু জাস্ট শু ছিল,
একটা শো ছিল?
হ্যাঁ, এটা একটা শো ছিল,
একটা শো,
হ্যাঁ, শুধু ওটা একটা চার পাঁচ দিনে একটা শো ছিল,
চার পাঁচ দিনে,
হ্যাঁ, ভ্যারাইটি শোর মতোই, কিন্তু ওখানে কোনো মেলা টেলা ছিল না।
আচ্ছা, ভ্যারাইটি শো ছিল চার পাঁচ দিনের?
হ্যাঁ। তো শুতে গেলাম আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে, ওখানে শু করলাম দুদিন, দুদিন শু করার পরে ভালোই লাগলো, যাক, কারণ পরিচিত যেহেতু ফ্রেন্ড সার্কেল সবাই। তো তারপর দেখা যাচ্ছে এক সময় এর একটা অ্যাক্সিডেন্ট মানে ঘটে যাওয়ার মতো।
আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা এই এই যে আপনারা শোতে বাইরে যেতেন বা সিরাজগঞ্জে গেলেন, শো টো করার পরে আপনারা রাতে থাকতেন কোথায়?
এটা হচ্ছে আমরা একটা হোটেলে, সবসময় আমাদের হোটেল বুক করা হয়, কারণ অনেকগুলো মেয়ে থাকে, তো ছেলে মেয়ে, তারপরে সাউন্ড সিস্টেম থাকে, তো হোটেল বুক করা হয়, হোটেলে থাকা হয় আমাদের।
আচ্ছা, তারপর বলুন অ্যাক্সিডেন্টটা ঘটতে যাচ্ছে।
হ্যাঁ, পরে আমরা একটা হোটেলে থাকি, হোটেল থেকে আমরা শো করে আসি, ওখান থেকে শো করে আসার পরে এরকম দুদিন তিন দিন যায়, তো যার রেফারেন্সে যাওয়া হয় তার মাধ্যমে আমার একটা জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়।
হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা আসলে শুনতে কেমন যেন লাগছে, মানে আমরা তো ঠিক বুঝতে পারছি না যে অ্যাক্সিডেন্টটা কি, আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন যে অ্যাক্সিডেন্টটা কি ধরনের ছিল এবং কতদিনের মাথায় এটা ঋতু?
এটা হচ্ছে তিন দিনের মাথায়।
তিন দিনের মাথায়, ওই দিন কি শো শেষ করে ফিরে আসলেন, তারপর কি ঘটলো?
শো শেষ করে আসলাম, আসার পরে আমরা মেকআপ টেকআপ উঠে ড্রেস আপ চেঞ্জ করে খাওয়া দাওয়া করে সবাই কথা বলতেছি, কথা বলার পরে তখন মানে যে লোকটার মাধ্যমে আমরা শুতে গেছিলাম, আমি
কোঅর্ডিনেটর যিনি ছিলেন,
হ্যাঁ, সে আমাকে একটা অফার দিল, অফার দেওয়ার পরে আমি তার অফারে রাজি হই নাই। তারপর এক সময় দেখা যাচ্ছে সে বসে বসে অনেক রকমের কথা বললো আমার রুমে বসে বসে।
আপনি কি সেই রুমে একাই ছিলেন না আপনার সাথে অন্য কোনো মেয়ে ছিল?
আমার মেয়েরা ছিল, ওরা সবাই খেতে গেছে, আমি তখন ওই সময় ওই মুহূর্তে একাই ছিলাম।
আচ্ছা, রুমে একাই ছিলেন?
হ্যাঁ, একাই ছিলাম, আর ওই ব্যক্তিটা ছিল, ওনার নাম ইসুফ।
আচ্ছা,
তো উনি আমার সাথে অনেক রকমের কথা বললো, কথা বলার পরে দেখা যাচ্ছে যে তার কথাগুলো আমার ভালো লাগতেছিল না এক সময়, তারপর এরকম করতে করতে এক সময় কথাগুলো ভালো লেগে গেল, ভালো লাগা থেকে দেখা যাচ্ছে দুজনের ভিতরে এরকম একটা কিছু হয়ে গেল যেটা
মানে অপ্রত্যাশিত ছিল আপনার কাছে, কিন্তু ঘটনাটা ঘটলো।
হ্যাঁ,
কতক্ষণ ছিলেন আপনারা একসাথে?
প্রায় এক দেড় ঘন্টার মতো।
আর আপনার ওই সাথে যারা মেয়েরা তারা ততক্ষণে খেয়ে আসেনি?
হ্যাঁ, ততক্ষণে খেয়ে আসেনি তারা।
আচ্ছা,
তো এরকম একটা হয়ে গেল, হয়ে যাওয়ার।
আচ্ছা, আপনার কথাগুলো ভালো লাগছিল না, কিন্তু হুট করেই আবার কথাগুলো ভালো লাগা শুরু করলো,
তার কথা কি এমন ছিল?
সে মানে এমন ভাবে কথা বললো, সে কথাগুলো বলছিল যে দেখো তোমার এত দেখতে ভালো, কেন শু করো? এটা তো এই শুকুলো করা ভালো না, তোমার তুমি বিয়ে করো, বিয়ে করে সংসারী হও, দেখা যাচ্ছে তাহলে তোমাকে ভালো লাগবে, এইভাবে কি জীবন, মেয়েদের জীবন চলে? তো তখন দেখা যাচ্ছে তার কথা এইসব কথাগুলো শুনে আমি একসময় নার্ভাস ফিল করলাম যে সত্যি তো এইভাবে তো জীবন চলে না। উনি যেটা বলতেছে যে বিয়ে করে জীবনে লাইফ গড়ে নিতে, তো সে এক সময় সেটা বলার পরে
কার সাথে বিয়ে করে
তার সাথে বিয়ে করার কথা বলতেছে।
আচ্ছা, মানে উনি
আপনাকে সে অলরেডি ঋতুকে পছন্দ করা শুরু করেছে।
আচ্ছা,
হ্যাঁ,
এবং সে
মানে বাজে ইঙ্গিত এবং বাজে ইঙ্গিতও সে ইতিমধ্যে হয়তো বা দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, এটাও দিয়ে দিয়েছিল। তো সেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তার বরের মেয়ের আসলো, আসার পরে দেখা যাচ্ছে আমি কান্নাকাটি করতেছি, তখন ওরা বলল যে যেটা হয়ে গেছে কিছু করার নেই।
কে বললো? মেয়েরা?
হ্যাঁ, যেটা হয়ে গেছে কিছু করার নেই, তোমরা কালকে দেখা যাক কি হয়। পরে সবাই জানাজানি হয়ে যাওয়াতে পরের দিন সে
জানাজানি হলো কি ঋতু আপনার কারণে?
আমি সবাইকে বলে দিলাম যে এরকম একটা ঘটনা হয়েছে, আমি কান্নাকাটি করতেছি। তো পরের দিন বললো যে আমি বিয়ে করবো। তারপরে
বিয়ে করবো বললো যে ভদ্রলোক কি কেউ চার্জ করেছিল?
কেউ চার্জ করে নাই, মানে আমাদের মেয়েরা বললো যে এটা করা আপনার ভাইয়া উচিত হয় নাই। তারপরে যে আমাদের যে ডান্সের সাথে যে সিনিয়র আর্টিস্ট ছিল সে গেছিল, সে বললো যে এটা আপনার উচিত হয়নি যেটা আপনি করছেন। বলছে যেহেতু আমি করেছি তাহলে মানে বিয়ে করে নিব।
আচ্ছা,
তার মানে আমরা বুঝতে পারছি যে ওই দিন যে দুর্ঘটনাটি ঘটেছিল সেটা একটি রেপ, এবং সরলতার সুযোগ নেই, এবং একা পেয়ে যিনি ওদেরকে নিয়ে গিয়েছিলেন সেখানে সেই অর্গানাইজার তাকে ঠিক এভাবেই এক ধরনের রেপি করে, এবং সেটা ভালোবাসার দোহাই দিয়ে।
একটা জায়গায় একটা পর্যায়ে তো গিয়ে ঋতু নিজেই সম্মত হয়েছে,
ঘটনাটা ঘটে যাওয়ার পরে আসলে ঋতু ফিল করেছে যে এটা তার ভুল হয়েছে বা তার সাথে একটা অন্যায় করা হয়েছে। মোমেন্টটা আসলে ওই রকম ছিল, মোমেন্টটাই আসলে এমন ভাবে মেয়েটাকে তোমার ওই জায়গাটাতে নিয়ে গিয়েছিল।
ওকে,
আচ্ছা, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে হচ্ছে, ইউসুফ এই ভদ্রলোক উনি ঋতুর থেকে কত বেশি সিনিয়র হতে পারে?
আমার থেকে প্রায় 10-15 বছর বয়স সিনিয়র হবে।
আচ্ছা, 10-15 বছর বয়সী একজন সিনিয়র। তা উনি পরের দিন নিজের থেকেই বিয়ে করতে রাজি হলো, তখন নিশ্চয়ই আপনার অনেক ভালো লেগেছিল নাকি?
অনেক ভালো লেগেছিল, তখন সে যেহেতু নিজেই বিয়ের প্রস্তাবটা দিচ্ছে, সে বলতেছে বিয়ে করবে।
বাহ, নিজের ভুলও স্বীকার করলো সবার সামনেই।
হ্যাঁ,
তারপর বিয়েটা হলো?
হ্যাঁ, বিয়েটা হলো মানে কি, তখন সে বললো কি, তার এক ফ্রেন্ডরে বললো, তখন বললো এইভাবে বিয়ে করলে কোন কাজী অথবা কুটে বিয়েটা পড়াবে না, তো তোমরা একটা স্টেম নিয়ে আসো। তো মানে আমার হাজবেন্ড সে বললো একটা স্টেম নিয়ে আসতে, সেই স্টেম নিয়ে আসে ওখানে জাস্ট আমার সিগনেচার নিল, আমার অ্যাড্রেস নিল, তার অ্যাড্রেস দিল, তার সিগনেচার দিল, এটাই হয়ে গেল বিয়ে। এটা নাকি হয়ে গেল বিয়ে। তো এভাবেই চলতেছে। তো তারপর বললো যে তোমার আমার বিয়ে হয়ে গেছে, এখন আর সমস্যা নেই, কেউ কিছু বলবে না। তারপর পাঁচ দিন হয়ে গেল, সবাই চলে যাবে, আমাকে আর সে যেতে দিল না, আলাদা একটা সিরাজগঞ্জ বাসা নিয়ে ওখানে আমাকে রাখলো সপ্তাহখানিকের মতো।
কিন্তু এইভাবে কি বিয়ে হয়? আপনি কি বা আপনাদের সাথে যে সিনিয়র ছিল তারা কি এই বিয়েটা মেনে নিল?
তারা আসলো মেনে নেয়, তারা কিছু বলেনি, তারা বলছে যে ঋতু এটা ঢাকায় এসে তারপরে আর এটা মানে বিয়ের তুই মানিস না, কারণ বিয়েটা দেখা যাচ্ছে খুব প্রবলেমে পড়ে যাবি তুই, কারণ ছেলেটার কথাগুলো ভালো লাগতেছে না, কারণ তোরে ফল্ট ভাবে বিয়ে করতেছে। ওরা সামনে কিছু বলেনি, পিছনে আর কি এসে ফোনে আমাকে এসব বলতেছিল।
আচ্ছা, বিয়েটা হলো, তারপরে?
তারপরে সে আলাদা একটা বাসা নিল ওখান থেকে।
আপনি টিমের সঙ্গে ফিরলেন না, আপনি সিরাজগঞ্জ থেকে গেলেন?
সিরাজগঞ্জ থেকে গেলাম আমি।
আচ্ছা, বাসায় কি বললেন বাড়িতে, আপনার মা অথবা আপনার ভাই?
এক সপ্তাহ পর আমি আসলাম, আসার পরে যখন জিজ্ঞেস করলো আমাকে, তখন আমি বললাম আমি শুতেই ছিলাম। তো তারপর মা তো কিছু বুঝতে পারে, তখন বলে কি না তোমাকে একটু অন্যরকম লাগতেছে। আমি বলি না মা অন্যরকম না, আমি শুতে ছিলাম, তো এর জন্য হয়তো বেশি ক্লান্ত লাগতেছে, মাকে বললাম। তো এভাবে এরকম করে 3 মাস কেটে গেল, ফ্যামিলিতে কাউরে জানানো হয়নি। আর 3 মাস প্রতি সপ্তাহে তার কাছে আসতে হতো, না আসলে দেখা যাচ্ছে সে ফোন দিত, হুমকি দিত, এইভাবে আগে চলতেছিল তিনটা মাস।
মানে আপনি সিরাজগঞ্জ যেতেন প্রতি সপ্তাহে?
হ্যাঁ।
সিরাজগঞ্জে কোথায় উঠতেন?
বাসা রেখেছিল তো বাসায়।
আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনের বাসা?
হ্যাঁ।
বাসাটা সাজিয়েছিলেন?
সাজিয়েছিল মোটামুটি আর কি, একটা টিপটপ যা লাগে থাকা
সব ছিল না?
হ্যাঁ, সবকিছু কেনাকাটা করেছিল।
বাহ। তারপর?
তারপর ওখানে আসতাম, ওখান থেকে পরে যখন আর ওইভাবে আসি না, বলি কি আমি এভাবে আসতে পারবো না, কারণ এভাবে আসলে আমি শো করতে পারি না, আমার ফ্যামিলিতে সমস্যা হয়, কারণ তুমি তো খরচ দাও না। তো তখন সে বলল ঠিক আছে, তোমার আম্মার সাথে আমি কথা বলি, সবকিছু জানাই। পরে সে আমার আম্মার সাথে কথা বলল, এক সময় কথা বলে সে আমাকে ঢাকা থেকে ময়মনসিং রাখার সিদ্ধান্ত নিল, যে আমি যদি ঢাকায় থাকি তাহলে আবার আমার ওই ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশব, তাহলে আমি ডান্স করব, তার পছন্দ না, এই বলে সে আমাকে ময়মনসিং রাখলো। পরে সে ময়মনসিং আমাদের ফ্যামিলি সবার সাথে মিশলো, কথা বললো, যখন দেখলো যে জামাই এত ভালো, মেয়েকে ডান্স করতে দিবে না, মেয়েকে পর্দার ভিতরে রাখবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলে, তো মানে আর কি বলে বোঝানো যায় না, সে সবার মন জয় করে ফেললো একটু সময়ের ভিতরে, এমন মিষ্টি মিষ্টি কথা বললো, এমন ভাবে চললো যে সবাই জামাই বলতে অজ্ঞান।
এগুলো আমরা কত সালের ঘটনা শুনছি?
এটা আপনারা শুনতে 13 সালের ঘটনা।
আচ্ছা,
বছর আগে। তারপর?
তারপর বাড়ি ওখানে মানুষের রাখার পরে সে সবার সাথে কথা বলে রেখে চলে আসলো একটা বাসা নিয়ে, ওখানে থাকতাম একাশে মাসে 15 দিন এরকম, মাঝে মাঝে যেত, তো কারোর সাথে কথা বলতে দিত না, কারোর সাথে কথা বললে, মেয়ে মানুষের সাথে কথা বললে বলতো যে তুমি যার সাথে কথা বলো সে ভালো না। আমি বলি আশ্চর্য, ওনারা হচ্ছে বাড়িওয়ালা, ওনারা ভালো হবে না কেন? বলে কি তুমি কার সাথে কথা বললো না, তোমাকে কথা বলতে নিষেধ করেছি। মূলত তার ভাবনা হচ্ছে যে আমি কথা বললে আসলে সবকিছু বলে দিব সবার কাছে, তখন আমি অনেক কিছু বুঝে যাব, আসলে আমি কিছু বুঝতে পারতাম না তার ভিতরটাতে কি আছে। তো যখন আমি একজনের কাছে শেয়ার করলাম, আমরা যে বাসায় থাকতাম সেই বাড়িওয়ালা ভাবির সাথে শেয়ার করলাম, যে ভাবি এরকম এরকম খুব কান্নাকাটি করতাম এক সময়, তখন ভাবি বলল যে
কিরকম কিরকম একটু আমাদেরকে যদি একটু খুলে বলেন আপনি তাহলে সুবিধা হয়।
দেখা যাচ্ছে ঠিক মতো আসে না, তারপরে সপ্তাহে একদিন আসে, এমনকি মাসে যাচ্ছে, আমার খরচপাতি ঠিক মতো দিচ্ছে না, তারপরে যদি তাকে আসার কথা বলি সে ফোনে আমাকে গালাগালি করে, রাগ করে, আবার যে মারধর করে। তো এগুলো করার পরে
ওখানে যে একদিনের জন্য যে সেখানে গিয়ে মারধর করে,
হ্যাঁ সেখানে যে মারধর করে, তখন ওই ভাবি বাড়িওয়ালা ভাবিরা বলল যে তোমাকে যেহেতু এরকম মারধর করতেছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন তারা সব জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে সবকিছু তাদের কাছে ভেঙে বললাম যে আমার বিয়েটা মূলত এইভাবে হয়েছে এরকম এরকম। তো তখন তারা বলল যে এলাকার লোকজন বুঝতে পারতেছে তোমাদের চলাফেরা দেখে, হয়তো তোমার কোনো প্রবলেম হতে পারে। এই কথা শুনে
না আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে একটা বিষয়, সেটা হলো যে এলাকার লোকজন জানতে মানে বুঝতে পারছে তোমাদের চলাফেরা দেখে, মানে তুমি একা থাকো, তোমার হাজবেন্ড মাঝে মধ্যে আসে, এটাই কারণ?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তারপর?
আর সবাই বলে যে এটা হয়তো বিয়ে করে নাই, এরকম করে তো অনেক জায়গায় অনেক মেয়েদের রাখে। তো তখন আমার এক সময় আমার হাজবেন্ডের কাছে আমি বলি যে আমাকে যে বিয়ে করেছো সেই কাবিননামাটা আমাকে দাও, আমি দেখাই যে তারা বিশ্বাস যেন করে যে না আমি তোমার সত্যি বিবাহিত স্ত্রী। তো তখন সেটা দেয় না, তারপরে সে ওই ভাষাটাও চেঞ্জ করে, অন্য একটা ভাষা নেয়, সেই ভাষায় সেই একই ঘটনা ঘটে। ওই ভাষায় একই ঘটনা ঘটার পরে আবার সে কারোর সাথে কথা বলতে দেয় না, কিন্তু একটা ভাষায় থাকলে তো মানুষের পাশে তো আসবেই, কথা বলবে। তখন তারাও সে একই প্রশ্ন করল যে মূলত তোমার প্রবলেমটা কি, যে আমরা তো স্বামীর সংসার করি কিন্তু আমাদের হাজবেন্ড তো এরকম না, তোমার হাজবেন্ড কেন এরকম এরকম করতেছে কেন? এক সময় তাদের কাছে এরকম সবকিছু বলা হয়, বলার পরে তারা আমার হাজবেন্ড আসার পরে জিজ্ঞেস করে, বলে কি হ্যাঁ আমি বিয়ে করছি ওরে। তো বলে আপনি বিয়ে করছেন তাহলে তাকে নিচ্ছেন না, তারপরে মারধর করেন, বলে কি আমার একটু প্রবলেম আছে, তো আমার প্রবলেমটা সমস্যার সমাধান হলে আমি তাকে নিব, এইসব কথা বলে সে।
আপনি কখনো জিজ্ঞেস করেননি যে উনি আপনার সাথে থাকে না কেন?
হ্যাঁ জিজ্ঞেস করেছি, তার আরেকটা ওয়াইফ ছিল।
আচ্ছা,
আপনাকে বিয়ে করার আগে উনি অলরেডি
বিয়ে করেছিল, ওখানে তার একটা ছেলেও আছে।
আচ্ছা, সেটা কি ময়মনসিং এ থাকার সময় জানা যায়,
সেটা
আপনি আগেই জানতেন?
বিয়ের পরে জানা যায়, কিন্তু সে বলে সে ওয়াইফ নাকি তার কাছে থাকে না, সে এটা বলেছে।
কিভাবে জানেন আপনি এটা, কিভাবে জানলেন?
হ্যাঁ কিভাবে,
এটা হচ্ছে তার যখন তার কন্ট্রোলে, উনি আবার ডিশের ব্যবসা করে, তার কন্ট্রোলে একটা কর্মচারী ছিল, আমি প্রায় ফোন দিতাম, জানতাম যে কি করে, তোমার ভাই কি করতেছে, কোথায় আছে, তো তখন ওই ছেলেটার কাছে জানলাম যে ভাবি এরকম এরকম ঘটনা, আপনাকে কোনোদিনও নিয়ে আসবে না, তার বউ বাচ্চা আছে, এমন আছে সে আপনাকে মেরে ফেলতে পারে। তো এই কথা বলার পরে সেই ছেলেকে কন্ট্রোল থেকে, চাকরি থেকে বাদ দেয় আমার হাজবেন্ড, বলে কি সেই ছেলের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে, এই জন্য ওই ছেলের সাথে আমি কথা বলি, মানে নানা নজুতা, মানে আমার খালি দোষগুলো খুঁজতেছে কিভাবে আমাকে ছাড়বে।
না আপনি এটার পরে তাকে যখন চার্জ করলেন, সে স্বীকার করেছিল যে তার ওয়াইফ আছে, বাচ্চা
আছে? হ্যাঁ আছে, কিন্তু সে বাড়িতে থাকে না।
আচ্ছা, তারপর
সে তার কাছে থাকে না, তার বাবার বাড়িতে থাকে, তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না, এটা বলল সে। তো এটা বললাম, এটাই বিশ্বাস করে নিলাম, কারণ আমি তার চোখ দিয়ে দেখি নাই, জাস্ট শুনেছি। তারপরে সে আসার পরে আবার যখন ভাবিরা সবাই জানলো যে আমার বিয়েটা এভাবে হয়েছে, তখন আবার নতুন করে কাবিন করে সে আসার পরে আবার নতুন করে বিয়ে পড়ে, আগে ডেট দিয়েই বিয়ে হলো, আপনার কাবিন করা হলো, কাবিন করার পরে থেকেই সে আমার সাথে সমস্যা করতেছে 14 সাল থেকে।
একটা সেকেন্ড, একটু ক্লিয়ার হয়নি, সেটা হলো যে ভাবিরা চাপ দিল আবার কাবিন করা হলো,
মানে
পরের বাসার পাশের ফ্ল্যাটের ভাবিরা? আচ্ছা, আর পুরান ডেট মানে ওই যে সিরাজগঞ্জের ওই বিয়ের ডেটটা নাকি?
হ্যাঁ ওই ডেটে, আগের ডেটে এই সব কিছু করা হয়েছে।
আচ্ছা আচ্ছা, বাহ। তারপর এইবারের বিয়েটা আপনাদের একদমই
অ্যাকচুয়ালি রাইট ভাবে হয়েছে?
আচ্ছা, একদম হুজুর ডেকে নাকি?
হ্যাঁ হুজুর ডেকে, তারপর আপনার কুট কাবিন করে ই করে বিয়ে হয়েছে।
আচ্ছা,
এটা করার পর থেকেই সে ঠিকমতো আসে না, খোঁজ খবর নেয় না, টোটালি সে যোগাযোগ করা বন্ধ করে দিছে।
কেন?
কারণ এখন সে দেখা যাচ্ছে যে, তখন তো আমার মনে হচ্ছে, মানে তার চলাফেরা দেখে, তার আচরণ দেখে আমার মনে হচ্ছিল যে সে হয়তো আমাকে কখনো নিতে চায়নি, এভাবেই সে আমাকে ব্যবহার করতে চেয়েছিল।
যখন এই বিয়েটি একটি লিগাল ওয়েতে হয়ে গেল, এস্টাবলিশ হয়ে গেল, তখন কিন্তু আইনত রিতু তার ইউসুফের স্ত্রী হয়ে গেল, এবং আসলে এত তার আগ পর্যন্ত কিন্তু
বৈধ স্ত্রী,
তার আগ পর্যন্ত কিন্তু ছিল না বৈধ স্ত্রী, এবং সে জাস্ট ওকে ব্যবহার করবার জন্যই এইভাবে ময়মন সিং এ রেখেছিল, এবং একটা দেখানো বিয়ে, যেটা আসলে কোনো বিয়েই না, একটা স্ট্যাম্পে সিগনেচার করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা, এভাবেই। তো যখনই ফাইনালি এটা আইনগত একটা, মানে আইনত একটা বিয়ে হলো, তারপর থেকে আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার কাছ থেকে আসা, মানে আপনার কাছে আসাটা বন্ধ করে দিল।
খরচ দেন বন্ধ করে দেয়, তারপর আমি তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে গেলে
কতদিন পর গেলেন?
মাস, এক মাস পরে।
আচ্ছা, এই এক মাসে সে কোনো খরচ দেয়নি? এই এক মাসে
2014 ডিসেম্বরে তাদের বাড়িতে গেলাম, যাওয়ার পর আমাকে অনেক মারধর করলো। মারধর করার পরে
বাড়িতে কে কে ছিল?
আমার শাশুড়ি ছিল, তারপরে ওর বড় ওয়াইফ ছিল, আমার ননদ ছিল, দেবর ছিল। তার আমাকে এমন এমন ভাবে মারধর করলো যে আমি, আমার সেন্স পর্যন্ত ছিল না।
না মারধর করলো তো, আপনি না একটু খোলাখুলি বলেন ঋতু, নাহলে আমাদেরকে অনেক প্রশ্ন করতে হবে, এবং যারা শ্রোতা তারা আসলে ক্লিয়ার হতে পারবেন না আপনি আসলে কি বলতে চাইছেন। ঠিক আছে, তো আপনি ওই বাড়িতে যাওয়ার পরে কি কি সিচুয়েশন হলো, কি কে কি প্রশ্ন করলো, আপনি কি উত্তর দিলেন, এগুলো একটু ক্লিয়ার করুন।
হ্যাঁ, ওই বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি জিজ্ঞেস করলো তুমি কে? আমি বলছি আমি আপনার ছেলের বউ। বলে আমার ছেলের বউ তো আছে? তারপরে সে বলতেছে, আমি বলতেছি কি যে না, আমাকে আপনার ছেলে পরে বিয়ে করছে। আমার ননদ তো জিজ্ঞেস করছে যে না আমার ভাই বিয়ে করতে পারে না, আমার ভাই বিয়ে করলে আমরা জানতাম, তারা মানে টোটালি অস্বীকার করতেছে। ওই মুহূর্তে থেকে আমার দেবর আর আমার যে হাজবেন্ড এর বড় ওয়াইফ তারা বের হয়ে আসলো, কোনো কথা নাই মারধর শুরু করলো, কথা বলার মতো সুযোগই আমাকে দিল না।
মানে জিজ্ঞেস করলো না যে কবে বিয়ে করেছে, কিভাবে বিয়ে হলো,
কিছু এসব কিছু জিজ্ঞেস করলো না। জাস্ট আমার শাশুড়ি আর আমার ননদ যা জিজ্ঞেস করেছিল, তো তারা মারধর শুরু করলো, মার প্রচন্ড মারলো, মারার পর এক সময় সেন্সলেস হয়ে গেল, আমাকে বাইরের মানুষ নিয়ে ট্রিটমেন্ট করলো, ডাক্তার দেখাইলোই করলো। তো আমার হাজবেন্ড আমার সামনে আসলো না।
আচ্ছা আপনার কি মনে হয় যে যে শহরে আপনি বলছেন আপনার হাজবেন্ড মোটামুটি প্রভাবশালী একজন মানুষ, সেই শহরে উনি দ্বিতীয় একটা বিয়ে করলেন, আপনাকে ওখানে কিছুদিন রাখলেনও একটা নতুন বাসা নিয়ে, সেটা কেউ জানলো না?
হ্যাঁ, তার কাছের লোক অনেকেই জানতো কিন্তু তারা কেউ কিছু বলতো না। আর যখন আমাকে নিয়ে বের হতো তার সাথে দেখা যাচ্ছে তিন চারজন বন্ধু বান্ধব যেত, একজন কামরুল নামে এখন সে এসআইএ চাকরি করে, সে একা কখন আমাকে নিয়ে বের হতো না। এখন তার মনের ভিতরে কি ছিল আমি বুঝতে পারলাম না।
আপনাকে যখন মারলো তখন উনি ওখানে উপস্থিত ছিল না, কিন্তু বাইরের মানুষজন চলে এসেছিল।
হ্যাঁ, বাইরের মানুষজন এসে আমাকে ধরলো, আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল, অন্য একজন তার সাথে যে আপনার পার্টি করে সে এসে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করলো, সে আমাকে ট্রিটমেন্ট করলো। তো দেখা যাচ্ছে এটা ট্রিটমেন্ট করার পর এক সময় সুস্থ হইলাম, সুস্থ হইলে ওখানে সাংবাদিক আসলো, আইসা ছবি উঠাইলো
আপনার।
হ্যাঁ,
আচ্ছা,
তবু সে আসলো না। তারপরে যখন দু তিন দিন পরে আমাকে তারা গাড়িতে করে পাঠিয়ে দেওয়ার জন্য সিএনজি তে উঠাই দিছে, তখন সে বাস স্ট্যান্ডে একটা লোক পাঠাইছে, বলছে কি যে আমার ছোট ভাই ফোন দিছে, আমার নাম্বারে ফোন দিছে যে এর সাথে তুমি চলে আসো। আসলাম, তার বাসায় নিয়ে আমাকে ওখানে চার পাঁচ দিন রাখলো। চার পাঁচ দিন রাখার পরে সে আমাকে বুঝাইলো, দেখো তুমি এভাবে একা আসছো দেখে এর জন্য আর এরকম করছে, আমি সবকিছু ম্যানেজ করে তোমাকে নিয়ে আসবো, তুমি চলে যাও। আমি বলছি আমি একা যাবো কেন, তুমি সাথে করে নিয়ে যাও। কিন্তু সে আমাকে সাথে করে নিয়ে যায় নাই, তার দুসম্পর্কের ভাই রিপন, তার নাম হচ্ছে রিপন তালুকদার, তাকে দিয়ে, তারপরে আলামিন ভাই, তার নাম আলামিন, তার বাসায় যার বাসায় আমাকে রেখেছিল তাদেরকে দিয়ে আমাকে মাইমেশিন পাঠাইলো, কিন্তু সে সঙ্গে নিয়ে আসে নাই। তখন মানুষ আমাকে আরো সন্দেহ করল আর বলল যে এই বিয়েটা, তোমার যে বিয়েটা পড়ানো হয়েছে এর জন্য তোমার হাজবেন্ড তোমার কাছ থেকে চলে গেছে, নয়তো হয়তো যেত না যদি বিয়েটা পড়ানো না হতো। এভাবে রেখে চলে গেল, চলে যাওয়ার পরে আর আসে নাই। পরে আমার ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আমি ঢাকায় আবার একা আসলাম।
মানে ময়মনসিং থেকে?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, তো আপনি এইসব ঘটনা ঘটছে ওখানে যারা স্থানীয় প্রশাসন অথবা গণ্যমান্য যারা ব্যক্তি ছিলেন তাদের কাছ থেকে কোনো মানে সাহায্য সহযোগিতা চাননি যে এরকম বিষয়ে আমার স্বামী আমাকে মেনে নিচ্ছে না এবং আমাকে এভাবে নির্যাতন করা হচ্ছে?
চেয়েছি, তারা কিছু বলে না, তারা বলে যে এটা এটা ইসুবের ব্যক্তিগত ব্যাপার, কারণ কেউ আমাকে হেল্প করে না।
কোনো থানায় গিয়েছেন?
থানায় ফোন দিয়েছিলাম, যাইনি, ফোন দিয়েছিলাম, কিন্তু তারা আমার কোলটা বলে যে আগুন হাত দিয়েছো, হাত তো পুড়বেই।
আচ্ছা, আপনি আপনার বিয়ের যে কাগজপত্রগুলি সেগুলি কোথাও দেখিয়েছেন?
হ্যাঁ, ওখানকার চেয়ারম্যানে দেখাইছি।
তো উনি কি বলেছেন?
উনি আরো জোর করে ওদিন আমাকে ডিফোর্স করে রাখতেছিল, বলে তুমি ডিফোর্স করো এখান থেকে। আমি বলছি না না, কেন আমি এখানে থেকে ডিফোর্স করব, ঢাকায় যাবে, তারপরে যেভাবে বিয়ে হয়েছে কুড়ের মাধ্যমে তার সাথে আমার ডিভোর্স হবে।
ওকে, সো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে ঘটনাটা কোন দিকে এগোচ্ছে এবং এই অবস্থার মধ্য দিয়েই আসলে ঘটনাটা এগিয়ে চলেছে। আমরা বাকিটুকু শুনব ছোট একটি বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন, চলছে ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্কস, জয়েন দ্য গ্যাং আর জয় করো দুনিয়া।
জয়েন করো রয়্যাল টাইগার্স গ্যাং এ, রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ।
ইশারায় আমি মরে যেতেও রাজি, ওর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি।
চলছে পিছে কোন বোঝাটায় আগে, মনের ওজন বড্ড ভারী লাগে, মনের ওজন বড্ড ভারী লাগে, কোন বোঝাটা চলছে পিছে কোন বোঝাটায় আগে, মনের ওজন বড্ড ভারী লাগে। ভেতর জেগে উঠে কেনা বেচা চলে, মনে মনে শুধুমাত্র তোমার কথা বলে, ঘুমের ভেতর জেগে উঠে কেনা বেচা চলে, মনে মনে শুধুমাত্র তোমার কথা বলে, ঝামেলা টাকা ধের উপর চলছে অবহেলা, আমার সঙ্গে চলতে থাকে এমনি লীলা খেলা, কোন বোঝাটা চলছে পিছে কোন বোঝাটা আগে, মনের ওজন বড্ড ভারী লাগে।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত ১২টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়ে এলো স্টাইলিশ ওয়াল ফিনিশ রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে ৯টি ক্যাটাগরিতে ২০০ হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
ভালোবাসার বাংলাদেশ,
আমি জুয়েল আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন হিলোল ভাই, চুমকি আপা। আজকে আমরা শুনছি রাজিয়া ইসলাম ঋতুর গল্প, যে পেশায় ছিল একজন নৃত্যশিল্পী, এই মুহূর্তে সে সেই পেশা থেকে সরে এসেছে, এবং একটি বিয়ের গল্প আমরা শুনছিলাম। যে বিয়েটি আসলে দুবার হয়েছে, একটা প্রথমবার যে বিয়েটি হয় সেটা একেবারেই অবৈধ একটি বিয়ে ছিল, এবং নাচ করতে গিয়ে ঢাকার বাইরে একটি জেলা শহরে মফস্বলে নাচ করতে গিয়ে একটি লোকের সঙ্গে, এবং যে অনুষ্ঠানের আয়োজক যিনি ছিলেন সেই ব্যক্তি তাকে কোনো না কোনোভাবে, সেটাও আমরা শুনেছি, তাকে বিয়ের ফাঁদে ফেলে, আসলে তাকে কি বলবো এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। সো এমন একটি ঘটনা শুনতে শুনতে আমরা যেটা বুঝতে পেরেছি যে ফাইনালি ঋতুর সঙ্গে সেই ইউসুফ তার বিয়ে হয়, এবং যখন লিগ্যাল বিয়েটা হয়ে যায় তারপর থেকেই স্ত্রীকে সে আর ওইভাবে গুরুত্ব দেয় না, এবং এই স্বামীর অধিকার, স্ত্রীর অধিকারকে সে প্রতিষ্ঠা করতে তার শ্বশুর বাড়িতে সিরাজগঞ্জেও চলে যায় ঋতু একটা সময়। সেখানেও তাকে নির্যাতিত হতে হয়েছে তার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে, এবং আমরা সেটাই শুনছিলাম যখন সেই স্ত্রীর অধিকার নিয়ে সিরাজগঞ্জে গেল, সেখান থেকে নির্যাতিত হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল ঢাকায়। আমরা ঠিক এই পর্যায়ে ছিলাম, এরপর থেকে আসলে কি হলো আমরা শুনবো ঋতুর কাছ থেকে। ঋতু,
হ্যালো।
জি বলুন, তারপরে আসলে কি হলো, আপনি ফিরে আসলেন ঢাকায়?
হ্যাঁ, ঢাকায় ফিরে আসলাম। ওখানে হচ্ছে অনেক টাকা, মানুষের টাকা পেত, বাসা ভাড়া পেত, জিনিসপত্র সবকিছু বিক্রি করলাম, বিক্রি করে ওখানে বাসা ভাড়া দিয়ে, মানুষের ঋণদার দিয়ে তারপর ঢাকায় আসলাম। এসে ছোট্ট একটা রুম নিলাম, তো এভাবে থাকতেছি। দেখা যাচ্ছে এক সময় সে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে আবার আসলো, ২০১৫। আসলো, আসার পরে সে আমাকে বলল,
ঢাকায় যখন আপনি আসলেন তখন কি একাই নিজেই এক একটা বাসা নিলেন?
না, বাসাটা হ্যাঁ নিজে একা নিলাম, আমার আম্মুকে নিয়ে হলো, আমার আম্মুকে বললাম।
আচ্ছা আচ্ছা, মানে ভাড়াটা কিভাবে আসবে এই বিষয়ে কোনো পরিকল্পনা কি ছিল, নাকি আপনি কোনো কাজ করবেন এরকম পরিকল্পনা নিয়ে আপনি ময়মনসিং থেকে ঢাকায় আসলেন?
হ্যাঁ, ময়মনসিং থেকে আসলাম যে আমি একটা কাজ করব, নিশ্চয়ই আবার ডান্স করব।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আবারও সেই নাচে সেই ডান্সে ফিরে যেতে চাইলেন?
হ্যাঁ।
ওকে,
আর যতদিন না করতে পারবো ততদিন এই জিনিসপত্র বিক্রি করে ভাড়া দিব, তাই করলাম, এগুলো বিক্রি করে ভাড়া দিলাম, এভাবে চললাম। তখন একদিন সে আসলো, এসে বলল যে তোমার এগুলো করার দরকার নেই, আমি ভুল করছি, তোমাকে আমি সবকিছু দেখবো, নিব, তুমি এখানে থাকো। তো প্রতি মুহূর্তে শুধু উনি আমাকে ছলনা করে আমার সাথে, এক এক সময় এসে এক এক রকমের কথা বলে, বুঝায়। সে যেটা বুঝায় আমি সেটাই বুঝি, মানে তারে আমি পাগলের মতো ভালোবাসি, কারণ তাকে এতটুকু বিশ্বাস করি যে সে যদি বলে যে এখন রাত, আমি মনে করি সেটা এখনই রাত, সে যদি বলে এখন দিন, আমি সেটাই মনে করি। তবু সে আমাকে মেনে নেয় না, কারণ আমি শুধু ডান্স করছি বলে। কারণ সে আমাকে বলে যে তার ফ্যামিলিতে আমাকে নিলে তার মান সম্মান থাকবে না, এগুলো বলে। এরকম করে আসে, আসার পরে দেখা যাচ্ছে আবার দুদিন ভালো যায়, আবার দুদিন পরে আবার খারাপ। এবার এখানে এরকম মাসে একবার দুবার আসে, প্রতিবেশীরা যারা আশেপাশে ভাড়া থাকে তারাও আজে বাজে কথা বলে। কেউ বলে কি কেউ হাজবেন্ড নাকি, কারণ হাজবেন্ড তো এইভাবে থাকতে পারে না, আমাদেরও তো হাজবেন্ড আছে। তো এরকম করতে করতে আবার এক সময় তাদের বাড়িতে আবার যাই, যে আবার মারধর, আবার তারা আমার উপর অত্যাচার করে, বিচার বসায়। বিচারে কেউ মেনে নেয় না, সবাই বলে যে তার বউ আছে, তুমি তোমাকে কিভাবে বিয়ে করলো। তখন আমি আমার কাগজপত্র সবকিছু দেখাইলাম, তখন তারা বিশ্বাস করলো। তখন আমার হাজবেন্ড আসলো না, তখন আমার হাজবেন্ড বরং আমাকে ফোনে বলল যে আমি তোরে বিয়ে করি নাই, খারাপ ভাষা আমাকে গালি দিল। তখন থেকে আবার সেই কাঁদতে কাঁদতে আবার ঢাকায় চলে আসলাম। তারপর থেকে তার যোগাযোগ নেই, সে যোগাযোগ করে না, আমি ফোন দিই সে ফোন রিসিভ করে না। আমি আজকে এটা বিক্রি করে চলি, কালকে এটা বিক্রি করে চলি, এভাবে আমার দিন যাচ্ছে। এখন আমি কি করবো আমি নিজেও বুঝি না। তার কাছে প্রতিটা সেকেন্ড আমি ফোন দিই, সে ফোন রিসিভ করে না, সে আমার সাথে কথা বলতে চায় না। কারণ আমি আমি কি করে চলবো, আমি কিভাবে বাঁচবো, আমার জীবন কি এভাবে চলবে। তো এর ভিতর আবার তারপরে এইগুলো বলে আবার গেলাম কুরবানির আগে। সে তবু তখন সেখান থেকে আমারে আবার মারধর করে, অত্যাচার করে তারাই দেয়।
সেটা কি সে করতো নাকি তার বাড়ির লোকজন মারধর করতো? আবারও
সে কখনো মারধর করতো, তার বাড়ির লোকজনই মারধর করে আমাকে। তারপরে এবার সে বকেটা ছেলে পেলের হাতে আমাকে সে নিজে তুলে দেয়, আমার শাশুড়ি দাঁড়িয়ে থাকে, বলে কি যে আমাদের বাড়ির বউ না, এইভাবে আমার ই করে মানে টানার চেষ্টা করে উঠিয়ে দেয়। তো আমি আসি, আসার পরে ঢাকায় আবার আসি, এসে তার সাথে যোগাযোগ করি, সে যোগাযোগ করে না। সে বলে রাতে কথা বলতেছি, এই দিনে বলতেছি, এভাবে আমার শুধু ঘুরাচ্ছে আর একটার পর একটা ছলনা করতেছে। তো আমি এখন কিভাবে চলবো, আমি আবার আবার সেই জিনিস বিক্রি করি, বাসা ভাড়া দেই, মানুষ এক একজন এক এক রকমের কথা বলে, এসব কথাগুলো শুনতেছি। এখন কি করব আমি, মানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি, মানে আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই যে আমি এক জায়গায় দাঁড়াবো, কারো কাছে আশ্রয় চাবো। ছোট ভাইয়ের কাছে গেলে ছোট ভাই বাজে কথা বলে, মার কাছে গেলে মা মেনে নেয় না, মানে আমার কোনো আত্মীয় স্বজনের কাছে গেলে আমি আশ্রয় পাই না, তাদের কাছ থেকে মানে আমার সরে যেতে হয়, তারা আমার দিলে ঘৃণা করে শুধু আমার স্বামীর জন্য। আর আমার স্বামী আমার সবসময় ফোনে এক এক রকম ভাবে বুঝায়, আর আমি তো সেটাই বিশ্বাস করতেছি, আর জানি না এখন কি হবে।
না, এখানে বিষয়টা হলো যে সে ফোনে সবসময় সুন্দর সুন্দর কথা বলছে, আর আপনি যখন সিরাজগঞ্জে যাচ্ছেন আপনি মার খাচ্ছেন, কিন্তু সেই মারটা সে কখনোই দেয়নি।
না, সে কখনো মারে নাই।
আচ্ছা, সেই কারণেই কি তার প্রতি ভালোবাসাটা আপনার এখনো রয়ে গেছে?
হ্যাঁ, কারণ সে তো আমার কখনো হাত তুলে নেয় গায়ে, কিন্তু মানুষে মারে। এখন কি সে মারাচ্ছে নাকি আমি তাও বুঝতে পারছি না।
না, ভালোবাসছে কিন্তু খরচ কেন দিচ্ছে না, এই প্রশ্নটা আপনি করেননি।
জিজ্ঞেস করেছি, বলি কি আমার এখন সমস্যা আছে, এখানে দিতে হয়, তার যে বড় ওয়াইফ আছে তার ওখানে নাকি খরচ বেশি, ওখানে সব খরচ দিতে হয়, এর জন্য আমাকে দিতে পারে না। তো আমি বলছি আমাকে বিয়ে করছো, তুমি যদি আমাকে খরচ না দাও কিভাবে আমি চলবো। তো সে তখন আর কথা বলে না, তখন লাইনটা কেটে দেয়।
তারপরে ফোন দিলে?
ফোন দিলে আর ফোন রিসিভ করে না, ফোন দিতেই থাকি, অনেক সময় ফোন বন্ধ করে রাখে, ফোন বন্ধ করে রেখে দেয়, আর কথা বলে না, এরকম দু তিন দিন যায় ফোন বন্ধ করে রেখে দেয়। তো আমি কিছুদিন আগেও আমার ঘরে একটা আলমারি বিক্রি করে বাসা ভাড়া দিছি, ঈদ আসছে, আমার হাজব্যান্ড আমার খবর নেয় নাই, কিছু দেয় নাই, সেই রোজার ঈদ কখনো কিছু দিয়ে যায় নাই, কুরবানি গেছে তবু সে কিছু দিয়ে যায় নাই, সে আমার খোঁজও নেয় নাই, যা আসলাম বাইচা আছি না মরে গেছি, আমি খেতে পাচ্ছি না না পাচ্ছি, এইভাবে চলতেছে।
এত কিছু হয়ে যাচ্ছে ঋতু, আপনি আইনের আশ্রয় কি কোনোভাবেই নেন নাই?
আমি আইনের আশ্রয় নিব কারণ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমি কাকে নিয়ে করব? আমি বড় অসহায়, আমার বড় একটা ভাই নাই, বড় বোন নাই, কোনো গার্জিয়ান নাই যে আমি যাব।
কিন্তু এখন যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা দায়ভার নেওয়ারও তো কোনো লোক নাই যেহেতু আপনি বলছেন, তারপরেও একটা আপনার সেফটির জন্য একটা কেস করে রাখা উচিত না?
আমরা কেরানীগঞ্জ থানা থেকে জিটি করে রাখছি।
আচ্ছা, কেরানীগঞ্জে করেছেন কারণ আপনার মা ওখানে থাকে?
হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি ওখানে ভাড়া থাকি তো ওখান থেকে একটা জিটি করা হয়েছে। কিন্তু এমনিতে কেস করতে গেলে এমনও কথা সে বলছে যে আমাকে নাকি সে পাচার করে দিবে, এরকম ধরনের কথা শোনা গেছে, আসলে সত্যি কিনা আমি জানি না।
সে বলছে না, আপনি শুনেছেন?
মানুষের মুখে শুনছি, কারণ আসলে সত্যি কোনটা সেটা
এই মানুষগুলি আসলে কারা, আপনি কাদের কাছ থেকে শুনেছেন?
তাদেরই আশেপাশের লোক, তাদেরই কাছের লোক। আমি যখন সিরাজগঞ্জে যাই, তা যাদের কাছে আমি আশ্রয় চাই, যাদেরকে বলি যে এরকম এরকম, তখন তারাই তার বন্ধু বান্ধব বলে যে আপনাকে তো রাখবে না, সে কিছুতেই আপনাকে রাখবে না, কারণ সে তো আপনাকে হয়তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, আর নয়তো আপনাকে বিক্রি করে দিবে।
কেন, এর আগেও কি ওনার এরকম কোন ঘটনা ঘটেছে নাকি আপনি প্রথম?
আমি প্রথম।
আচ্ছা, ওই জিডি করার পর কি উনি ইউসুফ সাহেব কি খবরটা পেয়েছে বা আপনাকে জানিয়েছে কিছু?
না, ও আমার কিছু জানায় নাই, কিন্তু আমি মানবাধিকার থেকে একটা মানবাধিকারে গেছিলাম, ওখান থেকে তাদের সাহায্য হচ্ছে, তো ওখান থেকে নাকি তাকে একটা চিঠি দেওয়া হয়েছে, তো চিঠি সে পাইছে কিনা তো আমার সেটা আমাকে বলে নাই, সে বলার চেষ্টাও করে না। তো এখানে 4 তারিখে তাকে দেখা করার কথা বলছে, আমাকেও দেখা করার কথা বলছে, এখন সে আসলো দেখা করবে কিনা আমি তাও জানি না। এই
এই আসছে 4 তারিখে,
সামনে 4 তারিখে, কিন্তু তবু তো আজকেও আসার, আমি এখানে আসার আগেও তাকে কয়েকবার ফোন দিছি, সে ফোনই রিসিভ করে না, সে আমার সাথে টোটালি কথাই বলতে চাচ্ছে না, কেন চাচ্ছে না আমি বুঝতে পারছি না। আর তাকে প্রশ্ন যদি করি যে তুমি কি আমাকে ছেড়ে দিবা না রাখবা, সে এগুলো কিছু বলে না, সে শুধু বলে ফোনটা রেখে দে, এই কথা বলে ফোনটা রেখে দে। তো এখন আমি যে কি করবো আমি নিজেও বুঝি না, আমি মানে দিশাহারা, আমার কোনো পথ নাই, আমার মানে শূন্য, মানে সাগরের ভিতরে যেরকম মানুষ হাবুডুবু খায়, কোনো কুল কিনারা নাই, ঠিক আমি সেরকম এখন সে পর্যায়ে পড়ে গেছি, আমি হাতটা ধরে যে কার হাতটা ধরে যে দাঁড়াবো, কোথায় উঠবো, আমার সেরকম কেউ নাই।
আপনি এই গত 6 মাসে ঢাকায় কি কোনো রকমের কোনো কাজের চেষ্টা করেননি?
না, কোনো কাজের চেষ্টা করি নাই।
কেন করেননি?
কারণ আমার কারোর নাম্বার নেই, কারোর সাথে পরিচয় নাই, যে আগে যে নাম্বার গুলো ছিল সেই নাম্বার গুলো।
আপনি তো সেই ডান্সের কথা বলছেন, আমি ডান্সের কথা বলছি না, ডান্স ছাড়াও তো অনেক ধরনের কাজ করা যায়।
অনেক ধরনের কাজ বলতে আমি দেখা যাচ্ছে এমনিতে আপনার সেলসম্যানের চাকরি করতে চাইছিলাম, পরে পার্লারের কাজ শিখতে চাইছিলাম, আমার হাজবেন্ড যখন আসলো তখন বললো না তোমার এগুলো করার দরকার নাই, এগুলো করবা কেন তুমি?
এগুলো কোন মাসের কথা?
এটা হইতেছে আপনার মার্চ মাসের কথা,
এই বছর, মানে
এই বছর 15 সালের মার্চের কথা এটা।
আচ্ছা, মার্চের পরে তো অলরেডি আরো 6-7 মাস পেরিয়ে গেছে।
হ্যাঁ,
তো এই 6-7 মাসে আপনি কেন চেষ্টা করেননি?
তো ওই যে সে নিষেধ করছে, তার নিষেধে আমি বসে আছি, যে কি দরকার? আর পার্লারের কাজ শিখতে যাইছি, ওখানে হচ্ছে তাদেরকে অ্যাডভান্স 20,000 টাকা দিতে হবে, তো আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে তাকে দিব, কিভাবে কাজ শিখবো, এর জন্য কাজ শিখতে পারি নাই। সেলসম্যানে চাকরি করব। সেলসম্যানে চাকরি করলে দেখা যায় রাতে আসতে হয়, আমি যে জায়গায় থাকি ওটা একটা গ্রাম, সেখানে তো রাতে আসা সম্ভব না আমার।
না তো আপনি সেই ক্ষেত্রে বাসা শিফট করতেও পারেন, যখন ইনকাম করবেন তখন হয়তো বাসা শিফট করতে পারেন। কিন্তু আপনি ওই একদম মনের থেকে বলেন তো, আপনি কি ভদ্রলোকের জন্য এখনো অবধি অপেক্ষা করে আছেন যে সে আসবে আবার আপনার দায়িত্ব নিবে, আপনাকে ভালোবাসবে, আপনার সাথে সংসার করবে?
হ্যাঁ, আমি মন থেকে তার এখনো চাই, আমি আল্লাহর কাছে এখনো বলি সে যেন আমার মেনে নেয়, আমি যেন তার কাছে থাকতে পারি, কিন্তু জানি না সে আমার মেনে নিবে কিনা, কারণ তার মনের ভিতরে কি আমি সেটা আজও বুঝতে পারতেছি না, সে আমাকে মেনে নিবেও কিনা তা আমি জানি না, কারণ সে যদি মেনে নিত তাহলে তো সে আসতো, সে তো আসে না, এখনো আসে না, প্রতিদিন ফোন দেই তবু সে আমার ফোনটা রিসিভ করে না, আমার সাথে কথা বলে না, কি করে আমি বুঝবো? এখন চাকরির চেষ্টা করতেছি, কাজের চেষ্টা করতেছি যে, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না, চাকরিও করতে পাচ্ছি না, মার কাছে যাই বলি মা মা তো পরে সমস্যা করে, মা তো আমাকে চালাতে পারবে না, ছোট ভাইয়ের কাছে গেলে ছোট ভাই বলে যে এরকম একটা লোকের সাথে বিয়ে না, বসে যদি একটা যে কর্মজীবী করে কাজ করে খায়, রিক্সা চালায়, তার কাছে যদি বিয়ে বসতে জীবনে শান্তি হতো, ছোট ভাই হয়ে আমার এইসব কথা বলে, আমার এগুলো শুনতে হয়, মাঝে মাঝে মনে হয় যে আমি আত্মহত্যা করি, কারণ ওদের কথাগুলো শুনলে আমার ঘৃণা লাগে, যে আমার ছোট ভাই আমার এইসব কথা বলে।
আপনার মামারা?
মামারা তো দেখতেই পারে না, মামাদের বাড়িতে গেছিল, মামারা লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আমারে।
কিন্তু আপনার মামারা যখন আপনার এই হাজবেন্ডের সঙ্গে পরিচিত হয়েছিলেন, তারা তো খুবই ভালো বলেছিলেন যে এই জামাই খুব ভালো, তাদের মন জয় করেছিল, তো তাদেরকে আপনি বলেননি যে সেই জামাই এখন এই মুহূর্তে আমার সঙ্গে এই ধরনের আচরণ করছে?
হ্যাঁ, তারা কি কখনো মানে আপনার হাজবেন্ডের সাথে কথা বলার চেষ্টা করেনি?
চেষ্টা করছে, সে আমার হাজবেন্ড কথা বলে না, আর আমার হাজবেন্ড তাদের সাথে টোটালি এখন কথা বলতে চায় না, বলে কি তাদের সাথে আমার কথা কিসের, আমরা তো আমি তো তাদেরকে দেখে বিয়ে করি নাই, এইসব কথা বলে,
পুরাই জীবনটা বায়বীয় অবস্থায় আছে।
ভালোবাসার বাংলাদেশ,
আমাদেরকে অনেকেই লিখছেন যে পুরো গল্পটা একটু আপছা আপছা, এবং হয়তোবা কেউ কেউ লিখেছেন যে আমার মনে হয় ঋতু এখানে কিছু না কিছু গোপন করছে, যার কারণে আমাদের কাছে গল্পটি এরকম একটু ঝাপসা লাগছে। সো ঋতু, আপনি আসলে কি আপনি কোনো কিছু গোপন করেছেন আমাদের সঙ্গে যতটুকু শেয়ার করলেন আপনার গল্পটা?
আপনাদের সাথে যতটুকু শেয়ার করেছি এখানে মোটেও কোনো গোপন নাই, কারণ আমার ডান্স করতে যে বিয়ে হয়েছে এটাই সত্যি কথা।
আমার একটু কথা বলার আছে, সেটা হলো যে আমাদের লিসেনার যারা শুনছেন তারা না মানে অনেক কথা অনেক কিছু আরো শোনার অপেক্ষায় আছেন, খুব স্বাভাবিক, কারণ আমাদের তো সপ্তাহে একটা দিন আমরা গল্প শুনতেই বসি। কিন্তু ঋতুর মানসিক অবস্থা যে পর্যায়ে আছে, ও না গল্পটা ঠিক গুছিয়ে বলতে পারছে না, যার দরুন আমাকে বা হিল্লুলকে বা জুয়েলকে ওকে অনেক প্রশ্ন করতে হচ্ছে, তারপর ও বেচারি কথা বলতে পারছে। এখন ও এতটাই কষ্টে আছে, সেই শুরু থেকে মেয়েটা যখন প্রোগ্রাম শুরু হয়নি তখন থেকে এখন অবধি মেয়েটা কাঁদছে, কারণ ওর লাইফটা না আমরা যারা শুনছি তারা যতটা নর্মালি বসে শুনছি ও কিন্তু অতটা নর্মাল লাইফে নেই শ্রোতারা। এইটা হলো আজকের গল্পের সবচেয়ে বড় কষ্টের একটা ব্যাপার, এবং মেয়েটা আপনারা শুনলে আরো অবাক হবেন, এই প্রথম ভালোবাসার গল্পে আসছে, খুব স্বাভাবিক, এই প্রথম সে ভালোবাসার গল্প জিনিসটা সম্পর্কে জানছে, সে কিন্তু এই প্রোগ্রামটাও কখনো শোনেনি। সুতরাং গল্পটা না ও গুছিয়ে আপনাদের সামনে বলতে পারছে না।
আসলে এই অবস্থায় গল্পটা গুছিয়ে বলাটাও
একটা অবস্থায় নেই।
ও যখনই অফিসে এসেছে আমাদের স্টেশনে, আমি লক্ষ্য করছিলাম যে কিছুক্ষণ পরপরই ওর চোখ ভেসে উঠছে, মানে জলে ভেসে যাচ্ছে। আসলে বিষয়টি এমন হয়েছে যে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যেটা বলছিল যে আসলে সাগরে পড়ে গেছে। এই মুহূর্তে কেউ ওর পাশে নাই, ওর ফ্যামিলির কেউ নেই, ওর হাজবেন্ড তো নেই এবং আইনি সহায়তা সে পাচ্ছে না।
তবে জুয়েল, আমি একটা জিনিস ইনফর্ম করতে চাই যে অনেকেই আমাদেরকে SMS করছেন, তার মধ্যে কেউ কেউ ঋতুর জন্য কাজের ব্যবস্থা করতে পারেন সেরকম SMS করেছেন। সাভার থেকে জামিল উনি লিখেছেন, উনি কাজের ব্যবস্থা করতে পারবেন, উনি ওনার সেল নাম্বারটাও দিয়ে দিয়েছেন, আমরা শো এর পরে হয়তো ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আরো এরকম দুই চারজন কাজের ব্যাপারে যোগাযোগ করেছেন অলরেডি, তো কাজের ব্যাপারে তো আপনারা বলছেনই, তো আমরা চাইবো যে আপনাদের এই কাজের ব্যবস্থা করবার আগে আরো যদি কোনো প্রশ্ন আপনাদের মনের ভিতরে থেকে থাকে ঋতু সম্পর্কে, যেটা আমরা হয়তো ভুল করে অ্যাভয়েড করে যাচ্ছি মনে হচ্ছে আপনাদের কাছে, আপনারা SMS করে আমাদেরকে জানান, আর যদি হেল্প করতে পারেন আপনাদের পক্ষে সম্ভব হয় সেটাও আমাদেরকে জানান। 16260 নম্বরে SMS করুন।
আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের প্রশ্নের অপেক্ষায়, যে আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলি দিবে আমাদের আজকের অতিথি রাজিয়া সুলতান আর ঋতু। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।
ভালো হয়ে থেকে দূরে ভাঁজ ফুল স্মৃতি তাকিয়ে ভাবি কবে যে যাব ফিরে আমি ভালো আছি তুমি ভালো তো আছি ফিরে কটা দিন বাকি এখনো আমি ভালো আছি তুমি ভালো তো আছি ফিরে কটা দিন বাকি এখনো
ভালোবাসার বাংলাদেশ
চলছে ভালোবাসার বাংলাদেশ শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউনে। আমি জুয়েল, আপনার সঙ্গে রয়েছেন হিলল ভাই এবং চুমকি আপু, আমাদের সঙ্গে রয়েছেন ঋতু। ঋতুর গল্প আমরা শুনছিলাম এবং আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা ঋতুর কাছে, বিকজ ঋতুর গল্প বলবার মতো অবস্থা আমরা আজকে পাচ্ছি না। আসলে পুরো গল্পটা সে ওইভাবে গুছিয়ে বলতে পারেনি, কিছু কিছু ব্যাপার হয়তোবা সে স্কিপ করে গেছে, আমরা হয়তোবা কিছু কিছু প্রশ্ন তাকে ওইভাবে করতে পারিনি, এড়িয়ে গেছি। সো আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন মানে চেয়েছিলাম, আমরা পেয়েছি কিছু। কেউ কেউ ওকে উৎসাহ দিয়েছেন যে সবকিছু ভুলে আবার নতুন করে সে কাজ শুরু করবে এবং নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। লিওন আমাদেরকে এসএমএস টি পাঠিয়েছিলেন, শাহরিয়ার আলম অ্যাডভোকেট, তিনি বলেছেন যে তিনি ঋতুকে আইনি সহায়তা দিবেন। ধন্যবাদ শাহরিয়ার আলম আপনাকে। তারেক লালবাগ থেকে তিনি লিখেছেন, আচ্ছা তিনি ফোন নাম্বার পাঠিয়েছেন এবং তিনি যোগাযোগ করতে চেয়েছেন ঋতুর সঙ্গে। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি ঋতুর জন্য অনেক ধরনের কাজের ব্যবস্থা করেছেন, আমরা চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করতে অথবা নাম্বারগুলি ঋতুকে দিয়ে দিতে। তুষার বলেছেন আমি একটি কাজ জোগাড় করে দিতে পারবো মেয়েটাকে। গাজীপুর থেকে লিখেছেন তার জন্য কাজের ব্যবস্থা করতে পারবো। আসলে শুধু কাজ যে ঋতু চাই সেটা ঠিক না,
মানসিক সাপোর্টটা দরকার। আমার মনে হয় ওকে আমাদের আইনি সাপোর্টটা খুব দরকার, কারণ ও একদমই একা, ওর আসলে বোঝার ক্ষমতা নেই যে ওর কি করা উচিত।
ওকে, খুশিদ নবগঞ্জ থেকে লিখেছেন যে ঋতু আসলে খুবই বোকা একটি মেয়ে, সে এখনো বুঝতে পারছে না যে ইউসুফ তাকে কখনোই মেনে নিবে না। তো এই অবস্থার মধ্য দিয়ে ঋতু আপনার কি মনে হয়? অনেকেই যেমন ধারণা করছেন এবং এটা কিন্তু খুশিদ একা নন, আরো অনেকেই বলেছেন যে আপনার ইমিডিয়েট তার কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত এবং তার আশায় না থাকাই উচিত, নতুন করে জীবন শুরু করা উচিত। আপনার কি মনে হয় ঋতু?
আসলে আমি তার মন থেকে খুব বেশি ভালোবাসছি, তো আমি বিশ্বাস করতে পারতেছি না যে সে আমারে কখনো গ্রহণ করবে না।
এত কিছু হবার পরও কেন আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি সে আপনাকে মেনে নিচ্ছে না, বাড়িতে গেলে তার বাড়ির লোকজন মানে আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে মারধর করছে।
কারণ সে আমার যখন ফোন করি আবার ফোনে অনেক কিছু বোঝায়, তখন তাই তার আমি খুব মিস করি।
আচ্ছা, আপনার বিষয়টি যেমন হয়েছে যে এত কিছুর পরও সে যখন আপনাকে ফোনে কিছু মিষ্টি কথা বলছে তখনই আপনি আবারও পড়ে যাচ্ছেন, সবকিছু ভুলে যাচ্ছেন। ঋতু, আমার মনে হয় আপনি যথেষ্ট, আপনার এই বয়সটি হয়েছে বুঝবার মতো, এত কিছুর পরও আপনি কোন ধরনের সাড়া পাচ্ছেন না তার কাছ থেকে, তার শ্বশুরবাড়িতে আপনার শ্বশুরবাড়িতে তাকে আপনাকে নিয়ে যাওয়া হবে না আপনি বুঝতে পারছেন, তারপর আপনি কি আশায় আছেন?
এছাড়া তো আমার কোনো উপায় নেই, কারণ আমি কার কাছে যাব, আমার তো কোথায় কোনো থাকার আশ্রয় নাই, আমি যে কারো কাছে যাব থাকব এটুকু তো আমার।
এবং আপনার স্বামী আপনাকে যে কারণটি দেখিয়েছে যে আপনি ভ্যারাইটি শোতে নাচ করতেন, এ কারণেই আপনাকে তার পরিবারে স্থান দেওয়াটা সম্ভব নয়।
আচ্ছা, এই রেলিভেন্ট একটা কোয়েশ্চেন আমি এখানে দেখতে পাচ্ছি, রাকিব উনি ময়মনসিং থেকে লিখেছেন যে ঋতু, আপনার সাথে আপনার হাজবেন্ডের যে হুট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটল, আপনারা তো বহুদিন ধরেই শো করতেন, তো এই ধরনের অ্যাক্সিডেন্ট কি এর আগে কখনো আপনার জীবনে ঘটেছে?
এরকম ধরনের অ্যাক্সিডেন্ট আর কখনো ঘটে নাই, এটা আমার ফার্স্ট।
আচ্ছা ঠিক আছে, রাকিব বোনার উত্তরটা পেয়ে গেছেন।
মানে ফর দ্য ফার্স্ট টাইম আপনি সিরাজগঞ্জে যখন শো করতে যান এবং আপনার এখন যিনি হাজবেন্ড ইউসুফ, সে আপনাকে যে হোটেলের মধ্যে, তিনি অর্গানাইজার ছিলেন সেই শো এর, আপনাকে হোটেলের মধ্যে পেয়ে এখানে, কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন যে সেখানে আপনার কি মানে মিনিমাম কোনো সম্মতি ছিল কিনা।
প্রথমত সম্মতি ছিল না, তারপর যখন তার সাথে কথা বললাম, মানে এরকম ভাবে কথা হলো, তখন দুজনের সম্মতি।
মানে এই ব্যাপারটা একটু দয়া করে পরিষ্কার করবেন যে আপনি একটি অনুষ্ঠানে গেছেন নাচ করতে অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ আর্টিস্ট আপনি একটি হোটেলে রয়েছেন এবং সেখানে একজন অর্গানাইজার গেলেন আপনার সঙ্গে কথা বললেন এবং তিনি এই ধরনের আপনাকে বাজে অফার দিলেন, কিন্তু আপনি আস্তে আস্তে তার কথা শুনে আপনি পটে গেলেন, সেটা কি কথাটি ছিল এরকম
যে পটে যাওয়া ওয়ার্ডটা ইউজ করব নাকি কনভিন্সড ওয়ার্ডটা ইউজ করব?
এটা এটা হতে পারে। সো বিষয়টা এমন হলো যে আপনি আসলে একটা আশা দেখলেন যে এই লোকটি আপনাকে বিয়ে করবে।
হ্যাঁ, যখন এভাবে কথা বলল তখন সে বলল যে দেখা যাচ্ছে তোমার ডান্স করা, ডান্স করা ভালো না, এরকম ধরনের কথার ভিত্তিতে তার সাথে আমার একটা রিলেশন হয়ে গেল। তো রিলেশন হয়ে যাওয়ার পরে তো পরের দিন তার সাথে আমার বিয়ে হলো। তো আমি আশা করলাম যে আমি তাকে নিয়ে হয়তো আমার দাম্পত্য জীবন সুখী হবে, সুখের মুখ দেখতে পাবো, হয়তো আমার আর ডান্স করতে হবে না। এর কারণেই তাকে আমি বিয়ে করা এবং তার সাথে তার কথায় মত দেওয়া।
জুয়েল, আমার একটু বিষয় বলার আছে। আমরা যদি ওর এই যে ছাড়া ছাড়া ভাবে পুরো বেড়ে ওঠাটা এবং এই বিয়ের নাটকীয়তা, তারপরে আবার বিয়েতে আমরা যদি পুরো ব্যাপারটাকে একবার রিভিউ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, একটা মেয়ের মাথার উপরে কোনো ছায়া ছিল না, বাবা ছাড়া ছোট ভাই সহ সে বেড়ে ওঠা, মামাদের কাছে কিন্তু নামকা বস্তে একটা আশ্রয় পেয়ে বড় হয়ে ওঠা, তারপরে মায়ের আবার বিয়ে করা, সবকিছু মিলে ওর জীবনে কখনো কোনো অভিভাবক আসেনি। এবং আমরা কিন্তু ওকে আমাদের এই শো এর আগেও জিজ্ঞেস করেছি এবং শো করতে বসেও জিজ্ঞেস করেছি যে ওর জীবনে কিন্তু কোনো পুরুষ আসেনি, ও নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছিল নাচ করে। তো সবকিছু মিলে না এই পুরুষটা ওকে এক ধরনের ভালো লাগার জায়গাতেই নিয়ে গেছে। ও এবং ওর আশেপাশের সবাই জানছে যে এটা ওয়ান কাইন্ড অফ বিয়ে না, তারপরে ও বিশ্বাস করতে চাইছে যে ওইটাই বিয়ে, ওই হোটেলের রুমে ওই সিগনেচারটা কোন হুজুর ছাড়া, কোন উকিল ছাড়া, কোন কাজী ছাড়া, যে সিগনেচার এইটাই ওর বিয়ে। ওর একটা মানুষ আসলো জীবনে, যেই মানুষ ওর মাথার উপরে ছায়া হয়ে থাকবে, এবং সেই মেয়েটা এখনো অবধি ওই লোকটাকে ছায়া ভেবেই কিন্তু
আমার দায়িত্ব নিবে
একদম,
এটাই আমার ইচ্ছে ছিল, ধারণা ছিল।
পুরোটাই ওর সাইকোলজিক্যালি ওই মানুষটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং এটা কিন্তু মানুষের পক্ষেই সম্ভব,
এবং কারো হাত ধরে বাকিটা জীবন পার করে দেয়া
একদম, এটা কিন্তু একটা মানুষের পক্ষেই সম্ভব, কোনো প্রাণী বা মানে পশুর পক্ষে সম্ভব না। সুতরাং ও কিন্তু ওর জায়গা থেকে কিন্তু রাইট, ওর জীবনের প্রথম পুরুষটাই কিন্তু ওই ভদ্রলোকই, যে ও আমার ধারণা, আমার ধারণা না, আমার প্রশ্ন হলো আপনাকে যখন বললো যে তোমার এইভাবে নাচ করে জীবন চালানো ঠিক না, নাচ কেন করবা তুমি, দেখতে সুন্দর সংসার করো, তখনই কি ওই ভদ্রলোকের প্রতি আপনার এক ধরনের দুর্বলতা আসলো ওই হোটেল রুমে?
হ্যাঁ, তখনই তার প্রতি আমার এক ধরনের দুর্বলতা চলে আসে, যে এরকম ধরনের কথা তো কখনো কি আমাকে বলে নাই, কারণ সে আমাকে এগুলো কথা বলতেছে, এসব তার ভিতরে যদি খারাপ মনে, যদি খারাপ মন্তব্য থাকতো তাহলে তো সে এসব কথা আমাকে বলতো না
একদমই। মানে ও কিন্তু কখনোই ওইভাবে বেড়ে ওঠা মানুষ না, হয়তো কখনো কোনোদিন কল্পনাও করেনি যে কোনো রেডিও স্টেশনে এসে ওকে এই কথাগুলো বলতে হবে, ওর এই ফিলিং গুলো আসলে বুঝাবে কিভাবে, কারণ তো কখনোই ওর ফিলিং কারোর সাথে শেয়ার করতে পারেনি, ওর ফিলিংটা পুরোপুরি ওর।
আমাদেরকে লিপি নামে একজন বন্ধু ধানমন্ডি থেকে তিনি লিখেছেন যে ঋতুর মা যিনি ছোট দুটো বাচ্চাকে রেখে নিজের সুখের জন্য বিয়ে করে ফেললেন, তখনই ওরা এই দুজন মানে ঋতু এবং ওর ভাই কিন্তু অভিভাবক হারা হয়ে গেলেন, এবং এই অবস্থার জন্য আমাদের বন্ধু লিপি তিনি দায়ী করেছেন ওদের মাকে, এবং আবারও বলেছেন যে ঋতু এত কিছুর পরও হাজবেন্ডকে ফিরে চাইছে কেন ঠিক বুঝতে পারছি না আমরা।
ঋতু, আপনার কি মনে হয়েছে যে পুরো বিষয়ের জন্য আমাদের এই যে লিপি নামের যে বন্ধুটি আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন যে আপনার মা দায়ী, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মা যদি ওই সময় আপনাদেরকে রেখে বিয়ে না করতেন তাহলে হয়তো বা এমন এত কিছু হতো না, আপনি এইভাবে অভিভাবকহীন থাকতেন না?
হয়তো যদি আমার মা বিয়ে না করতো হয়তো দেখা যাচ্ছে আমাদের মাথার উপর একটা ছায়া থাকতো। আবার হয়তো এটাও মনে হয় যে আমার মা কি করতো, সে কি করে বাঁচতো, সে তো একা, তারও তো একাকিত্ব জীবন, তার উপরে তো
সে কি করে একা, আপনারা দুজন তো তার সন্তান ছিলেন, এমন অনেক মা তো রয়েছেন তাই না, তাদের তাদের স্বামী মারা যাবার পর তাদের সন্তানদেরকে তিনি লালন পালন করছেন, এমন অনেক উদাহরণ রয়েছে।
হ্যাঁ, অনেক মার দেখা যায় অনেক আশ্রয় আছে, অনেক কিছু আছে, কিন্তু আমার মার তো সেটা ছিল না। আমার মা হয়তো আমাদের থেকে বেশি অসহায় ছিল, হয়তো কোনো মা তো সন্তান রেখে এই কাজ করতে পারে না।
না জুয়েল, ওর মা যদি এতটাই স্বার্থপর হতো পরে কিন্তু ছেলে মেয়ের খোঁজ নিত না, সে চাইলে কিন্তু ছেলে মেয়ে ভুলে থাকতে পারত, এখনো অবধি কিন্তু সে মেয়ের এক ধরনের ছায়া হয়ে আছে পাশে।
ওকে, স্বপন নারায়ণগঞ্জ থেকে তিনি লিখেছেন যে আপনি আসলে ওই ইউসুফকে বিশ্বাস করে ভুল করেছেন, আপনাকে বখাটে ছেলেদের হাতে তুলে দিতে সে একেবারে কোন ধরনের দ্বিধাবোধ করেনি, সে কিভাবে আপনাকে আপন করবে, ওনাকে ভুলে যান, নতুন করে বাঁচার চেষ্টা করেন। ইউসুফ একজন চিট, এমন কথা বলেছেন আরমান হোসেন। ঋতু বলেছে, আচ্ছা বলেছেন ঋতু তোমাকে কখনোই মেনে নিবে না, তুমি এর চেয়ে নতুন করে ভাবতে শেখো। আচ্ছা এরপর দেখতে পাচ্ছি রহিম ফরাজি, তিনি লিখেছেন যে ওকে বলছে ঋতু কিভাবে এত বোকামি করলো, যেহেতু সে এই ধরনের প্রোগ্রাম করতো, বিভিন্ন জায়গায় শো করতো, অনেক ধরনের এক্সপিরিয়েন্স, তারপরও সে কিভাবে এভাবে মানে পটে গেল, কনভিন্সড হয়ে গেল, সো এটাও তো আমরা জেনেছি, বুঝতে পেরেছি।
একদমই কম বয়স ছিল, আর এই ওর তো বাসার বাড়ির বাইরে মানে আত্মীয় স্বজনের গণ্ডির বাইরে যে এই প্রথম কোন প্রোগ্রাম করা, তাও কিন্তু খুব মানে ভালো লাগছে জুয়েল ভাবতে যে এটা তার একটা মারাত্মক ভুল, কিন্তু তার আগে সে আরো কোন ভুলের শিকার হয়নি বা এমন কোন বাজে অভিজ্ঞতা ওর হয়নি।
হ্যাঁ, আরো শো করতে গেছি কিন্তু কখনো এরকম হয়নি, আর এরকম অফার কেউ দেয়নি। এমনিতে সবাই বলতো যে ঋতু একটা মিষ্টি মেয়ে, ভদ্র মেয়ে, এরকম ধরনের সবাই কথা বলতো, কিন্তু সবাই বলতো যে তোমার ফ্যামিলি ভালো, তুমি কেন শো করো। তখন আমি বলতাম যে ফ্যামিলি ভালো থাকলে তো আমার পেটের ভাতটা তো কেউ দিয়ে যাবে না, আমার টামাটি জোগাড় করতে হবে, এরকম ধরনের কথা হতো অনেক জায়গায়। কিন্তু আমার ফার্স্ট টাইম আমি সিরাজগঞ্জে এসে এরকম ওর সাথে আমার জীবনটা জড়িয়ে একটা মানে এমন পর্যায়ে পড়ে গেছে, এখন আমি না পারতেছি উঠতে, না পারতেছি কোথাও বসতে, যে কোথাও আমি আশ্রয় নিয়ে আশ্রয় যাবো, কার কাছে আশ্রয় যাবো, আশ্রয় চাওয়ার মতো আমার কেউ নাই, আশ্রয় দেওয়ার মতো আমার কেউ নাই।
ঋতু, আপনি নিজে কি এখন ভাবতে পারেন যে আপনার আসলে কি করাটা ঠিক হবে?
আমি সেটা এখন নিজেও ভাবতে পারতেছি না যে আমি আসলে কি করব। এখন আবার ইচ্ছে হয় মাঝে মাঝে, মনে করি যে আবার ডান্স শুরু করি, ডান্স করি, এছাড়া তার কোনো কিছু আমার শিখা নাই, কারণ আমি লেখাপড়ার শিক্ষা যোগ্যতা আমার কম। এটা চাচ্ছি এখন
ডান্স করি। তার আগে আপনার ইউসুফের চ্যাপ্টারটা নিয়ে কি ভাবনা?
ওর নিয়ে ভাবনা যে ও যদি ওর জিজ্ঞেস করছে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে ছেড়ে দাও, কারণ এইভাবে ঝুলিয়ে রাখো না, এইভাবে রাখলে তো আমার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে।
আপনি কি ছেড়ে দেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড আছেন?
হ্যাঁ, এখন আমি তাকে ছেড়ে দিতে চাই, সে যদি আমাকে ছেড়ে দিতে চায় আমি তার কাছে চলে আসবো।
আমি বলছি যে আপনি ছেড়ে দিতে চান?
আপনিও তো এই ডিসিশন
নিতে পারেন। আমি নিজে তাকে ছেড়ে দিতে চাই না।
কেন চান না?
কারণ মানুষ বলবে যে আমি তাকে নিজে ছেড়ে আসছি, এগুলো আমার শুনতে খুব খারাপ লাগবে।
আপনি তো আর মানুষের ধারে কাছে নাই,
মানুষ তো আপনাকে চালাচ্ছে না, মানুষ তো আপনাকে দেখছে না, মানুষ তো আপনাকে
বা আপনি তো ওই সোসাইটির মধ্যে এখন থাকেনও না।
আর আমি যদি তারে ছেড়ে আসি তাহলে তো আমি তার কাছ থেকে কোনো কিছু পাবো না।
রাইট, আমি এই জায়গাটাতে যেতে যাচ্ছিলাম। ঋতু আশায় আছে যে ঋতুর হাজবেন্ড তাকে ডিভোর্স করবে।
কত টাকা ছিল?
20 লাখ টাকা আপু।
হ্যাঁ,
আমার মনে হয় যে 20 লাখ টাকায় আটকে গেছে ঋতু। ঋতু, এটা কি সত্যি আপনি চাইছেন যে এই 20 লাখ টাকা আপনাকে দিয়ে ডিভোর্স করলে আপনি সেটা মেনে নেবেন?
হ্যাঁ, এখন সে যদি আমাকে টাকাটা দেয়, এই টাকাটা দিয়ে আমি হয়তো জীবন আমার জীবনটা সুন্দর করে সাজাতে পারবো।
কিন্তু 20 লাখ টাকা ছাড়া যদি সে আপনাকে ডিভোর্স করে সেটা আপনি মেনে নেবেন না?
যদি 20 লাখ টাকা ছাড়া ডিভোর্স করে তবু তো আমাকে মেনে নিতে হবে, কিছু তো করার নাই, কারণ আমি তো তার সাথে পারবো না।
কিন্তু সে যে 20 লাখ টাকা দিবে এটা কি আপনি বিশ্বাস করেন?
এটা তো বিশ্বাস করা যায় না। তারপর আমি চেষ্টা করি, আশায় থাকি, কারণ আইনের মাধ্যমে যদি আমি কিছু পাই, কেউ যদি আমাকে এরকম ধরনের সহযোগিতা করে।
তা আপনার কি মনে হয় না যে আপনি এই আশায় থেকে জীবন থেকে আরো 2-4 বছর নষ্ট না করে এখনই সবকিছু শেষ করে ফেলে নতুন করে জীবনটা গড়া যায়?
এটা করতে গেলে তো তারও আসতে হবে, কারণ সে এসে সে বলুক, সে সরাসরি বলুক যে আমি তো, তুমি আমাকে ডিভোর্স করে দাও, আমি তোমার সঙ্গে সংসার করব না, সে তো তাও বলতেছে না।
আপনি তো সেটা বুঝেই যাচ্ছেন, আমরা তো আমরাও তো আপনার গল্প শুনে আমরা নিজেরাও তো অলরেডি বুঝে গেছি সেটা।
আসবে না তোর, কখনোই আসবে না, আমাদের শ্রোতারা পর্যন্ত বুঝে ফেলেছে। আপনি এখনো একটা বোকা মেয়ের মতো কথা বলছেন, বোকা আশাই জীবন ধারণের চিন্তা করছেন।
তো আমাকে যদি কেউ এরকম ধরে হেল্প করতো যে আমি তার বিরুদ্ধে কেস করতে পারতাম, কেস করে তাকে ই করতে পারতাম।
আপনি নিজেই কিন্তু বলেছেন যে কেস করে সেই কেস চালানোর মতো আর্থিক সামর্থ্য আপনার নেই।
কিন্তু কারো হেল্প, এর জন্য তো হেল্প চাচ্ছি।
আপনার কি মনে হয় ওনার, আপনি অফিয়ারে বলেছেন উনি যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ, আপনার কি মনে হয় যে কেস খুব একটা কাজে দিবে?
যেখানে সে কেস করতে পারেনি সিরাজগঞ্জের মতো জায়গায় কেউ তার কেস নেয়নি, সে নিজেই বলেছে আমাদেরকে।
এবং তার সাথে কেসটা লড়তে গেলে কিন্তু সিরাজগঞ্জেই লড়তে হবে আপনাকে।
না, আবার অনেকে বলছে ঢাকা থেকে করতে, যে ঢাকা থেকে আপনার হাইকোর্ট থেকে যদি কেসটা করা হয় তাহলে নাকি মানবাধিকার থেকে এইভাবে করলে শক্ত করে কেস হবে। কারণ আমি আসলে এত কিছু বুঝি না, আমাকে যে যেটা বুঝাচ্ছে আমি সেটাই বুঝতেছি।
আমার কাছে মনে হয় যে এখন তাহলে কেস কামারি সবকিছু এখন আসলে টাকার জন্য,
এবং ওর পাশে দাঁড়াবার মতো তোর আত্মীয় স্বজন কেউ নেই, একাই লড়তে হবে,
একাই লড়তে হবে
এবং এই লড়াইয়ে জিততে হবে।
একদম না, ওর এটা আশা করাটা কিন্তু খুব একটা আমি বলবো যে দোষের আশা না, কারণ ওর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তুমি আমার বিয়ে করেছিলে, আমার দায়িত্ব তুমি ছেড়ে দিতে চাচ্ছ, ঠিক আছে, আমাকে সেভাবেই তুমি ছাড়ো যেন আমি আমি হতে পারি, অন্তত চেষ্টা করতে পারি,
পুরো টাকা না দে, কিছুটা দেখ যেন আমি চলতে পারি, চলে বাঁচতে পারি যেন। আমি তো এখন একদম পুরো নিঃস্ব, আমার তো কোনো কিছু নাই।
কিন্তু আপনি ঢাকায় এসেছেন ময়মনসিংহ থেকে ফেব্রুয়ারি মাসে বছরের 2015, সো এর মধ্যে আরো অনেকগুলি মাস চলে গেছে, 8টি মাস চলে গেছে, আপনি কিন্তু কোনো ধরনের কাজের চেষ্টা করেননি।
ওই তো সে মাসে মাসে যে আসতো, আসলে কাজের চেষ্টা করলে সে নিষেধ করতো, তুমি কেন কাজ করবা?
তো আপনি এখনো এত বোকা কিভাবে থাকছেন ঠিক বুঝতে পারছি না। সে আপনাকে টাকা পয়সা দেয় না, সে আপনাকে স্বীকৃতি দেয় না, সে এসে বলে যে কাজ করার দরকার নেই, আপনি কাজ করবেন না।
আর কতদিন জিনিস বিক্রি করবেন, আর কয়টা জিনিস বিক্রি করবেন, আর কয়টা জিনিস আছে আপনার ঘরে?
শুধু আমাকে মানে যদি বলি যে তুমি আমাকে নিবা না, তখন শুধু একটা কথাই বলে যে একটু সমস্যাটা সমাধান হয়ে যাক, বাড়ির থেকে সবকিছু মিটে যাক, আমি তোমাকে নিব। কিন্তু এখন তো লাস্ট ফিনিশিং, আমি এই কোরবানির আগে তো যেয়ে দেখে আসলাম যে আসলো, সে এটা কখনোই চাচ্ছে না, সে যে আমাকে নিবে এটা মনে হয় না।
তাহলে মোট কত বছরের বিয়ে ওদের?
2 বছর।
2 বছর, 2 বছরের মধ্যে টানা পড়েনটা প্রথম থেকে, একদম প্রথম থেকে। এখন আমাদের একদম আপনি স্ট্রেট বলেন তো আসলে চাওয়াটা কি, যেটা আমরা বললাম এটা যে কেস করবেন টাকা নেবেন নাকি আপনি তার অপেক্ষাতে থাকবেন?
আমি কেস করবো টাকা নেবো, তার অপেক্ষায় থাকতে চাই না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই।
সবচেয়ে বড় মানে ভালো লাগা হলো এটা, ও অনেক কেঁদেছে, অনেক কথা বলতে পারেনি, অনেক কিছু আমাদের বলতে হয়েছে, অনেক প্রশ্ন আমাদের করতে হয়েছে, ফাইনালি এসে ও যে ভয়েসে কথা বলল, ইটস রিয়েলি গুড।
এবং সে একেবারে সরল স্বীকারোক্তি,
এবং ওর ভয়েস টোনটাই একদম ডিফারেন্ট, ওর চোখে আমি পানি দেখছি না, আমার খুবই ভালো লাগলো ওর যে ও যেভাবে বলতে পারলো যে হ্যাঁ আমি কিছু টাকা এবং আমাকে ইয়ে করুক, ছেড়ে দিক, আমি এটাই চাই। ভেরি গুড।
ওকে, সো আপনি এতদিন কি এই টাকার আশায় ছিলেন?
আমাদেরকে অনেকে, আমি আসলে আমার প্রশ্ন নয়, প্রশ্নগুলি আমাদের যারা শুনছেন তারা পাঠিয়েছেন যে আপনি কেন এই আট মাস কোনো কাজের চেষ্টা করেননি, অথবা এই আট মাস ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেননি, এখনো আপনি ভাবছেন সে ফিরে আসুক, এই মুহূর্তে আপনার কাছে বোধহয় ওই ভালো লাগাটা নেই। সবশেষে আপনি যেটা স্বীকার করেছেন নিজের মুখেই যে আপনি এই মুহূর্তে চাইছেন সে ছেড়ে দিক, এবং যেহেতু কাবিনে ২০ লাখ টাকা ছিল দেনমোহর, সেই টাকাটা আপনি ফিরে পেতে চাইছেন। আমার মনে হয় চুমকিয়া পহিলল ভাই, ইউসুফ আসলে এই ২০ লাখ টাকা দিতে হবে বিধায় তাকে ডিভোর্সটাও করতে পারছেন না। এটা যদি অল্প টাকা হতো তাহলে বোধহয় ওকে ছেড়েও দিত। আচ্ছা, নারী ও শিশু নিয়ে অনেকেই, অনেক ধরনের এনজিও রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা কাজ করেন, এবং সেখানে আপনাকে গিয়ে কথা বলতে বলেছেন অনেকেই এই বিষয় নিয়ে, এবং এমন অনেক প্রতিষ্ঠানে রয়েছে যারা আসলে এরকমই সাপোর্ট দেয়।
হ্যাঁ,
তো আপনি কোথাও যাননি এখন পর্যন্ত?
গিয়েছিলাম আগারগা হচ্ছে আপনার নারী সমিতিতে, এখানে যে ই ছিল
আপনি যেই বোকামের মধ্য দিয়ে গেছেন আসলে সেই সিরাজগঞ্জের শোতে যাবার পর থেকে এখন পর্যন্ত যাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে আপনার ফিরে আসা উচিত। আমরা নিশ্চিত নই যে আপনার স্বামী ইউসুফ আপনাকে তালাক দেবার সময় আপনাকে ২০ লাখ টাকা দিবেন কিনা।
ভালোবাসা ছিল,
বরং এমনও হতে পারে যে ২০ লাখ টাকা না দেওয়ার জন্য আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার মনে হয় যে আপনি কোন প্রতিষ্ঠানের সঙ্গে, কোন এনজিওর সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে নিয়ে লড়ুন, হয়তোবা তারা একটা সলিউশনে নিয়ে আসবে। আর আপনি কিন্তু এখন মানসিকভাবে প্রস্তুত ওকে ছেড়ে থাকতে, ও যাই বলুক আপনি কিন্তু এখন আর শুনবেন না। আপনি শুধু তাকে চাইছেন যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত সে যেন আপনাকে ২০ লাখ টাকার কাবিনের যেটা,
এবং আমার কাছে মনে হয় যে নতুন মাস শুরু হয়েছে আজকে এবং আগামীকাল শুক্রবার, আমি আশা করব যে আগামী শনিবার থেকেই আপনি প্রপারলি একটা কাজের চেষ্টা করুন, এবং যে কাজই পান না কেন আপনি সেই কাজটাতে জয়েন করে ফেলুন।
এবং আপনি চাইলে আমাদেরকে যারা এসএমএস পাঠিয়েছেন আপনাকে বিভিন্ন ধরনের জব দেবার জন্য, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি আপনাকে, কিন্তু সবার আগে আপনাকে শক্ত হতে হবে এবং আপনাকে ডিসিশনটা নিতে হবে।
ওটা আমি বলতে যাচ্ছিলাম যে ভালোবাসা ছিল, অপেক্ষা ছিল, অপমান ছিল, অপদস্থ ছিল, কিন্তু সবকিছু ছিলর মধ্যে কিন্তু আপনি একজন মানুষ ছিলেন, এখনো আছেন, এটাকে বিশ্বাস করতে হবে। একজন মানুষ হিসেবে আপনাকে বাঁচতে হলে আপনাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে এবং একদম সিদ্ধান্তে আসতে হবে, একদম সিদ্ধান্তে আসতে হবে। এভাবে আপনার জীবন চলবে না, আপনাকে ওই ভদ্রলোককে ডিভোর্স করে সামনের দিকে নিজের জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে। খুব বেশি বয়স কিন্তু আপনার না, সুতরাং আপনি পারবেন। আমাদের শ্রোতারা কিন্তু আজকে অনেক বেশি আপনাকে মানসিক সাপোর্ট দিয়েছে, আমাদের অনেক বড় পাওয়া এটা, অনেক বড় পাওয়া।
আমি এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, আমি চাই তার একটা বিচার হোক, শাস্তি হোক, কারণ আমার এই বিচার শাস্তি দেখে যেন কোন পুরুষ যেন এরকম বিচার সে তাকে যেন করা হয় যে কোন পুরুষ যেন এরকম ভুল না করে, আর কোন পুরুষ যেন কোন মেয়েদেরকে এরকম মানে ফাঁকি দিয়ে এরকম ভাবে কষ্ট দিয়ে কোনো কিছু না করতে পারে।
এবং সেই বিচারটা হওয়ার জন্য আপনার নিজের এস্টাবলিশমেন্টটা খুব বেশি জরুরি।
এবং হিলাল ভাই যেটা বললেন, আমার মনে হয় এরপরে আমরা আর না কথা বলি, আপনি যদি সত্যি বিচার চান আগে নিজেকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, আপনি সেভাবে চিন্তা করুন, নতুন করে এভাবে ভাবুন। আমার মনে হয় যে আপনি আপনার সঠিক পথ এবং আপনার বিচার, কাঙ্ক্ষিত বিচারটি পেয়ে যাবেন।
এখন আমি চেষ্টা করব,
কথা দিতে হবে আমাদের,
হ্যাঁ, আপনাদের কথা দিচ্ছি, আমি চেষ্টা করব নিজের পায়ে নিজে দাঁড়াবো, এবং মহিলা আইনজীবী সমিতি থেকে যে সাপোর্ট যদি আমি পাই, তারপর আরো কিছু কিছু যে সংস্থা আছে এরা যদি আমাকে সাপোর্ট করে, তাহলে হয়তো আমি ওকে শাস্তি দিতে পারবো। কিন্তু আমি একা কিছু করতে পারবো না, আমার পাশে কেউ নেই, আমার আপনজন বলতে কেউ নেই, আমার আপনজন আমি।
আচ্ছা, সবশেষ একটা প্রশ্ন করে আমরা শেষ করছি। টুম্পা বসুন্ধরা থেকে লিখেছেন যে ঋতুর কাছে আমার একটি প্রশ্ন, ঋতু আপনি যে মানবাধিকার কমিশনে গিয়েছেন এবং থানাতে যে কল করেছেন, এইগুলো করতে আপনাকে কেউ হেল্প করেছে?
না মানবাধিকারে ওখানে হচ্ছে আমার আমাদের এলাকার এক ভাইয়া বলছে যে ওখানে যেতে তার কথা আমি গেছি আর রেখে
আচ্ছা পুরো প্রশ্নের পরের অংশটুকু আমরা পড়িনি টুম্পা এটাও বলেছেন যে আমার মনে হয় ঋতু একা নন ঋতুর সঙ্গে আরো পেছনে কেউ না কেউ রয়েছেন যারা অনেকটা নেপথ্যে ঋতুর সঙ্গে কাজ করে চলেছেন সো এটা কি ঠিক ঋতু
না আমার পিছনে কেউ নাই আমি নিজে একাই যতটুকু আমার নিজের ভাবনা চিন্তা দিয়ে আমি করার চেষ্টা করতেছি কারণ আমার পিছনে যদি কেউ থাকতো তাহলে আমার লাইফটা এরকম হতো না
ওকে সো শেষ করছি আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশ আশা করছি আপনারা আমাদের সঙ্গে ছিলেন ঋতুর গল্পটি শুনেছেন এর থেকে যদি কিছুটা আমরা বুঝবার চেষ্টা করি হয়তোবা অনেকেই আমাদের কি ধরনের এসএমএস করেছেন যে ঋতু যে পেশায় ছিল ভ্যারাইটি শোতে নাচ করা সেই পেশার কারণেই আসলে তার স্বামী তাকে মেনে নিতে চাইছেন না কিন্তু প্রশ্ন তো আমাদের সেখানে পাল্টা প্রশ্ন যদি মেনে নিতে না চাইবেন তাহলে এই পেশার রাইট এই পেশার একজন নারীকে সে কেন বিয়ে করলেন সো এটাও আমাদের পাল্টা প্রশ্ন যেহেতু তিনি বিয়ে করেছেন স্ত্রী হিসাবে কোর্টে গিয়ে বিয়ে হয়েছে কাজী অফিসে বিয়ে হয়েছে আইনত স্বীকৃত
ভালো লেগেছে ভালো বেসেছে
রাইট এবং সে তার আইন মতে ঋতু ইউসুফের স্ত্রী
একদম আমাদের কাছে ডকুমেন্টস আছে
রাইট সো ঋতু যেটা চেয়েছে সেটাই পাক আমরা আশা করব আর আপনাদের অনেক দোয়া আমি দেখতে পাচ্ছি ঋতুর জন্য দোয়া করবেন ঋতুর জন্য যারা ঋতুকে বিভিন্ন ধরনের হেল্প করতে চেয়েছেন আইনি সহায়তা দিতে চেয়েছেন চাকরি দিতে চেয়েছেন বিভিন্ন দেখতে পাচ্ছি পার্লারও তারা কাজ করতে দিতে চেয়েছেন সো ঋতু যদি চায় আপনাদের সঙ্গে ঋতুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিব আমরা
আর আপনারা যারা আমাদের শোতে অ্যাটেন্ড করতে চান তারা আমাদেরকে এসএমএস করবেন এসএমএস এ আপনাদের গল্পটা লিখে পাঠাবেন আমাদেরকে চিঠি লিখতে পারেন সবচাইতে ভালো হয় আমাদের যে গুলশান এক নম্বরের নাফানা টাওয়ারে আমাদের ঢাকা এফএম এর অফিস আছে সেখানে এসে একটি খাতা রাখা থাকে সেটাতে আপনার গল্পটা লিখে যান একটু বিস্তারিত তাহলে আমাদের আপনাদের সাথে যোগাযোগ করে সেটা আমরা আমাদের শোতে আপনাদেরকে আমন্ত্রণ করতে পারি
আর আজকে আসলে আমাদের গল্পটা শুনলাম কম আমরা অনেক বেশি বললাম এবং আপনারা আমাদের সাথে ছিলেন এটা সবচেয়ে বেশি ভালো লাগার এবং এখন ঋতু যেভাবে ফিরে যাচ্ছে আমার আসলে ভাবতে ভালো লাগছে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগছে একটা মানুষের মধ্যে আরেকটা মানুষের জন্ম হবে আরেকটা মানুষ হয়ে দাঁড়াবে ঋতু সে বাস্তবতার মুখোমুখি হবে নিজেকে তৈরি করবে আমরা ঋতুর জন্য আসেন প্রার্থনা করি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঋতুর সাথে থাকার জন্য এই শো শুনবার জন্য
সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ঢাকা ফেমের সঙ্গে থাকুন শুভরাত্রি